আসসালামু আলাইকুম। অদ্ভুতের 299তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ বাবু। আজকের এই এপিসোডটি কিন্তু একদিন পরে হলো, এর বিশেষ কারণ আছে। কারণ গতকাল পর্যন্ত আমি চেষ্টা করেছিলাম, মানে আমি একেবারেই এফোর্ট দিয়েছিলাম যে অনুষ্ঠানটি শুক্রবার রাতে নিয়ে আসার জন্য, কিন্তু কিন্তু অনেকগুলো সমস্যার কারণে আমি আটকে যাই। আমি দেখি অনুষ্ঠান নিয়ে আসতে গেলে রাত 2 বেজে যাবে, আর সেই সময় যদি আপনাদের সামনে এই অনুষ্ঠানটা নিয়ে আসি আপনাদের অনেকেই থাকতে পারবেন না লাইভে। এই কারণেই সেটা নিয়ে আসলাম আজকের শনিবার রাতে। আর আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আজকে একটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান বা বিশেষ পর্ব যাই বলেন না কেন। আর এই কারণে বিশেষ পর্ব যে অনেকদিন তো হলো আপনাদের সাথে ঘটনা শেয়ার করা। সেই 2012 সালের মাঝামাঝি থেকে শুরু করেছিলাম রেডিওতে গিয়ে একটা অনুষ্ঠানে ঘটনা বলা। সেই 2012 সালের মাঝামাঝি কোন একটা সময়, এর মাঝে অনেক সময় পার হয়েছে, ঝড় বৃষ্টি অনেক কিছু এর মাঝে ঘটনা শেয়ার করে এসেছি। এবং তারপর একটা সময় রেডিওর পর্ব চুকে গেল, সেই অনুষ্ঠান শেষ হয়ে গেল, তো একটা মানে ভ্যাকিউম পিরিয়ড তৈরি হলো আর কি, মানে বেশ একটা ফাঁপা সময়। সেই সময় অনেকেই রিকোয়েস্ট করতেন, এই ফেসবুকে এসে আমাকে বলতেন যে ভাইয়া আমরা আপনার কাছ থেকে কিভাবে ঘটনা পাবো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, নিজেই সিদ্ধান্ত নিলাম যে আমি একটা অনুষ্ঠান তৈরি করব, যে অনুষ্ঠানটার পূর্ণ স্বাধীনতা আমার হাতে থাকবে, আর এটা সিদ্ধান্ত আমি নেব, আমি কিভাবে ঘটনা শেয়ার করব, কি করব, আমার নীতিমালা আমি তৈরি করব। যাই হোক, এর জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম ছিল ইউটিউব। আর প্রথমেই শুরু করেছিলাম ফেসবুকে, তো ফেসবুকে শুরু করার পরে মনে হলো ইউটিউবটা আরেকটু আমার জন্য ফ্লেক্সিবল হয়, তো চলে আসলাম ইউটিউবে। আর ইউটিউবে শুরু করলাম অদ্ভুতুড়ে। এই অদ্ভুতুড়ে নিয়ে চলছি আপনাদের সাথে তাও কিন্তু 5 বছর হয়ে গেছে, আর এই অদ্ভুতুড়ের অনেকগুলো পর্ব অলরেডি তৈরি হয়েছে। এর মাঝে আমি এই আজকের পর্বটা নিয়ে 299তম পর্ব আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এর পরের পর্বটা হয়ে যাবে 300তম এপিসোড। তো চিন্তা করলাম যে 300তম এপিসোডে আমাদের এই অনুষ্ঠানটি বেশ বড় একটা পথ চলা পূর্ণ করবে। কারণ অতীতে যখন 100তম এপিসোড হয়েছে তখন বলেছি আজকে আমাদের 100তম এপিসোড, 100তম এপিসোড, বেশ খুশির একটা দিন ছিল। এভাবে কিন্তু 200তম পার হয়ে গেল আর এখন আসছে 300তম। মোটামুটি বেশ লম্বা একটা সময় আপনাদের সাথে পথ চললাম, তো এটাকে স্মরণীয় করে রাখা দরকার। তো ঠিক 300তম এপিসোডের দিন না, যেদিন 300তে পৌঁছানোর আগে 299তম এপিসোডেই আপনাদের কাছে আমি চলে আসলাম এই স্পেশাল এপিসোডটা নিয়ে। এবং আমি অনেক খুঁজে খুঁজে এই ঘটনাগুলো সিলেক্ট করে রেখেছি, চিন্তা করেছিলাম যে আজ এগুলো শেয়ার করব 300তে পৌঁছানোর আগে। যাই হোক, এই কারণেই এটা আজকে একটা স্পেশাল এপিসোড। আপনারা সবাই অদ্ভুতুড়ের জন্য অ্যাকচুয়ালি মন থেকে শুভকামনা রাখবেন, দোয়া রাখবেন যাতে আমি ভেচে থেকে আপনাদের সামনে এইভাবে এপিসোড নিয়ে আসতে পারি। আপনারা যতদিন চাচ্ছেন আমি চেষ্টা করে যাব আপনাদের জন্য এপিসোড নিয়ে আসতে। তো যাই হোক, আশা করি আমাদের সাথেই থাকবেন। আর আমি এখন চলে যাব, ফিরে আসব ঘটনা নিয়ে। তবে যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতুড়ে অন্যরাও শুনতে পায়। তো ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। সরফরাজ হোসেন নড়াইলের বাসিন্দা, তিনি নড়াইলের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। 2003 সালে সরফরাজ নড়াইল থেকে বিদেশে যাওয়ার একটি চেষ্টা করেন কাজের জন্য, চাকরির ভিসায়। তো তিনি ঢাকার একটি এজেন্সির সাথে যোগাযোগ করেন এবং তাদের সাথে তিনি এই ব্যাপারে আলাপ করেন, তিনি তার কাজে হাত দেন। তো যাই হোক, তারা একটা সময় তাকে ঢাকায় আসতে বলে, তিনি বিভিন্ন রকমের কাগজপত্র ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা এগুলো নিয়ে তিনি কাজ করছিলেন। তো যাই হোক, তার বেশ লম্বা সময় লেগে যাচ্ছিল এবং তারা এজেন্সি একসময় বলে যে আপনার ভিসা আসতে আরো সময় লাগবে। তো সরফরাজের জন্য ঢাকায় থেকে দৌড়াদৌড়ি করা, এই কাজগুলো করা আর একই সাথে এখানে সার্ভাইভ করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছিল। তো সে তখন ঢাকায় একটা চাকরির চেষ্টা করে। এই চাকরির চেষ্টার থেকেই সরফরাজ একটা চাকরি নেয় একটা সিকিউরিটি কোম্পানিতে এবং সেখানে তাকে গার্ড হিসাবে জব দেওয়া হয়। তো সরফরাজ চিন্তা করে যে না, কাজটা নেহাত মন্দ না, যদিও সে খুব শিক্ষিত ছিল না, HSC পাস করে আসছিল। তো চিন্তা করছিল যে এখন তো এছাড়া আসলে ভালো কিছু করা যাচ্ছে না, ঢাকাতে এর থেকে ভালো কিছু পাচ্ছিল না তখন সে। তো সে সেই সিকিউরিটি কোম্পানিতেই চাকরি নিয়ে নেয়। তো প্রথম যেহেতু ঢুকছে নতুন একজন এমপ্লয়ি, তাকে প্রথম যেই কাজ দেওয়া হয় সেটা রাতের বেলা। সে শুনছিল যে এখানে রাতে প্রথমে যারা একদম নতুন ঢোকে তারা রাতেই কাজ পায় এবং একইভাবে তাদের পোস্টগুলো ওইভাবে দেওয়া হয়, যত পুরনো হয় যত এক্সপিরিয়েন্স হয় তখন তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্টে দেওয়া হয়, শহরের প্রাণকেন্দ্রে ইত্যাদি ইত্যাদি জায়গায় আর কি। তো সরফরাজ যেহেতু একেবারেই নতুন এবং সে খুব একটা বুঝতেছে না, ব্যাপারগুলো একটু বুঝে নিতে সময় লাগবে। তো তাকে প্রথম যেই পোস্টটা দেওয়া হলো সেটা হচ্ছে ঢাকারই কোনো একটা জায়গায়, যে জায়গাটা বেশ রিমোট, মানে ঢাকার আউটস্কার্টের কাছে কোনো একটা জায়গায়, মানে যেখানে ঢাকা প্রায় শেষ হয়ে যাচ্ছে এরকম একটা জায়গাতে তাকে একটা জায়গায় কাজ দেওয়া হলো। সেটা একটা বড় কনস্ট্রাকশন কোম্পানি বা যেটাকে বলে ডেভেলপার কোম্পানি, যারা বিল্ডিং তৈরি করে, এরকম একটা সাইটে তাকে কাজ দেওয়া হলো এবং সাইটটা অনেক বড়, মানে একেবারে মানে ঢাকা প্রায় ওখানে শেষ, গ্রামের মতো অবস্থা, মানে একেবারে গাছপালা সেরকম একটা পরিবেশ, সেখানে বিশাল একটা সিটির মতো তৈরি হচ্ছে, বিভিন্ন বিল্ডিং আছে। তো সেইখানে সরফরাজকে কাজ দেওয়া হয় এবং তাকে বলা হয় যে রাত 9টার সময় সে যেন সেখানে গিয়ে রিপোর্ট করে। তো সরফরাজ সেই ঠিকানা নেয় এবং সে তার এক আত্মীয়র বাসায় ছিল, সে আত্মীয়র বাসাও ছিল উত্তরা। তো সেখান থেকে সে মোটামুটি ওখানে রওনা দেয় এবং চলে আসে প্রথম দিন। তো কাজে এসে যখন সে পৌঁছায় বাস থেকে নামে, তখন দেখে সেইখান থেকে অনেক দূর পর্যন্ত তাকে যেতে হবে টেম্পুতে করে। টেম্পু বলতে আর কি, এখন যেমন লেগুনা চলে সেরকম একটা যানবাহন ছিল। তো যাই হোক, মানে কয়েকজন বসে যেত। তো সে দেখে যে সে বেশ লাকি যে সে যে যাচ্ছে তখন ওই শেষ টেম্পুটা ওখান থেকে যাচ্ছে, এরপরে হয়তো আর টেম্পু আসবেও না, কারণ ওই রাতের বেলা ওই জায়গায় সাধারণত আর মানুষজন যাতায়াত করে না, অনেক রাত হয়ে যায়, এটা পুরোপুরি একটা গ্রামের মতো। তো সরফরাজ ওইটাতে উঠে বসে এবং অলরেডি সেই বাজার টাজার পার হয়ে যখন চলা শুরু করে তখনই বুঝে যে এই জায়গাটা বেশ বেশ গ্রামের মতো পরিবেশ। উত্তরা যে জায়গায় সে থাকে সেটাও মানে একেবারে উত্তরার এমন একটা প্রান্তে যেখানে অনেকটা গ্রামের মতো। তো সে মোটামুটি ইউজ টু ঢাকার এই অঞ্চলটার সাথে। তো যাই হোক, চলতে চলতে এক সময় সে দেখল যে বেশ অন্ধকার জায়গা দিয়ে রাস্তা দিয়ে এসে তাকে এক জায়গায় নামায় দিল। এই জায়গার কথাই বলছিল সে টেম্পুওয়ালাকে, সে তো আসলে চিনে না, ফার্স্ট আসছে। তো টেম্পুওয়ালা তাকে বললো এটাই আপনার স্টপ। তো সরফরাজ নেমে গেল সেখানে। তো নেমে দেখতেছে একেবারে, তখন কিন্তু 9টা বাজে, তখন দেখতেছে রাত 9টার সময় ওখানে ঝিঝি পোকা ডাকতেছে এবং কোনো শব্দ নাই, জাস্ট লাইক গ্রামের পরিবেশ। তো সরফরাজ তো গ্রামের ছেলে, সে মোটামুটি সেখানকার পরিবেশ জানে যে রাতের বেলা কেমন। তো এইখানে দেখে অবাক লাগলো যে ঢাকার মধ্যে এরকম একটা জায়গা, এরকম ঝিঝি পোকা ডাকতেছে একদম নীরব এবং দূরে কোথাও ব্যাং ডাকতেছে এরকম একটা অবস্থা। তো সরফরাজ হাঁটা ধরলো এবং সে ওখানকার একটা গলি, কারণ সেখানে যেখান থেকে নামাইছে সেখান থেকে সোজা রাস্তা চলে গেছে আর বাঁদিকে রাস্তা চলে গেছে, মানে তার যাওয়ার জন্য। তো সে বাঁদিকে রাস্তা ধরেই হাঁটতেছে। তো দেখতেছে বেশ মানে ইট বিছানো রাস্তা এরকম চলে গেছে, সামনে বাড়ি ঘর নাই, অনেক দূর পর পর একটা করে প্লট। তো এক জায়গায় যে দেখলো যে একটা বড় অনেকটা পুকুর বা খাল, মানে সে এখনো শিওর না, ওইটাকে বড় একটা জলাশয় আর কি। তো এই জলাশয়ের উপরে একটা মাচানের মতো করে একটা দোকান, এবং এই দোকান যে লোকটা সে ক্লোজ করে দিবে আর কি, সব গোছায় ফেলতেছে, চা বিস্কিট এগুলো বেচে আর কি। তো শারফাল চিন্তা করলো যাক তারপরও মানে সে যাওয়ার আগে চা খাইতে পারবে একটা, লোকটা যদি দেয় সে বন্ধ করতেছে। তো শারফাল তাড়াতাড়ি যেয়ে ওই লোকটা বললো এই যে ভাই 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 প্লিজ একটা চা খাবো ভাই। তো ওই লোক তার দিকে তাকালো বললো চা গুছায় ফেলাইছি, ভাই দেন না একটা চা, বলে দেন যদি আপনার ভাগ্য ভালো থাকে পাইবেন ওই যে একটা কেটলি আছে ওইখানে। তো সে যাই হোক নাড়া চা করে দেখলো যে হ্যাঁ চা একটু দেওয়া যাবে। তো সরফরাজকে সে চা ঢেলে একটা কাপে দিল, তো সরফরাজ সে চাও নিল এবং তার কাছ থেকে সিগারেট নিল। তো বলছে তখন ওই লোক বলতেছে যে কোথায় আপনি আইসেন কামে, তো তার তো আসলে সিকিউরিটি ড্রেস পরা সরফরাজের, তো বলতেছে যে সিকিউরিটির কাজ করবেন, বলে কি হ্যাঁ ওই যে অমুক জায়গায়, ওই লোকটাই বলতেছে দোকানদার সেই যেই যেখানে সে কাজ করবে ওই জায়গার কথা বলছে, ওই জায়গায়। বলে যে হ্যাঁ রাত্রে বেলা এখন তো কেউ মানে ওইখানে এখন আর কাজই করতে চায় না, সে দিছিল আর দুইজন দিছে, দুইজন দেওয়ার পর দুইজনই গেছে ওখান থেকে। তো সরফরাজ জিজ্ঞেস কেন, আরে ভাই ওখানে মানুষ ভয় পায়, এর আগে মরেও গেছে এক লোক পড়ে উপর থেকে, সিকিউরিটির লোক বিল্ডিং থেকে পড়ে মরছে। তো বলে যে কি জন্য ভয় পায় কি জন্য, এখন ওই দোকানদার আর তাকে ডিটেলস কিছু বলতেছে না, বলতেছে এই বড় জায়গা বুঝছেন না বিশাল জায়গা, তো এই এত জায়গায় বানাইতেছে এতটি বিল্ডিং, এখনো মানে কতটি তো মানে তৈরি হয়নি ঠিক মতো, কোন মতো করে রাখছে এই জায়গা, আর এখানে জায়গা নিছে তো মানুষের তো বুঝেন না কেমনে কি। দেখেন যাক আপনি আপনার ভয় দেখার লাভ নাই, যান কাজ করেন দেখেন কি অবস্থা। তো সরফরাজ বলে যে ভাই আপনার কথা শুনে তো ভয় লাগতেছে ওই জায়গায়, না না ভয়ের কিছু নাই যান যান, ওইখানে সামনে লাইট লাগাইছে বড় লাইট লাগাইছে, ওই ভিতরে ঘোরাঘুরি কম করেন আর কি, ভিতরে কম ঘোরাঘুরি কম করেন। আর এক সময় আইতো মানে আজে বাজে মানুষজন আয়ত্ত দিতে, এখন আজে বাজে মানুষ আয় না। তো সরফরাজ জিজ্ঞেস করে আজে বাজে মানুষজন কারা, কারা আসে না এখানে কতটি যে বকা পোলা পাইনি দিনেশা পানি করে আসে আসে এখানে এই যে ওইটা ব্যস্ত নিজেকে মধ্যে গন্ডগোল করিয়া তারপর মরছে, তো এই পুড়িয়া মরছে আর ওখান থেকে ওই যে মিস্ত্রিরাও কাজ করতে যায় পুড়িয়া মরছে, তো এর লেগে মানুষ এখন ভয় পায় ওনার যায় না ওখানে, মানুষ উল্টা পাল্টা দেখে তো এর লেগে যায় না। যাক আপনি ভয় পেন না, আপনি আইসেন প্রথম দিন আপনার এডি কইতেছি। তো লোকটা এগুলো বলে সরফরাজ বলে যে ভাই সাবধানে থাকেন, আর আপনি যদি আসেন পরে তাহলে তো দেখা হবে, আমার দোকান তো আছে। তো সরফরাজ বলে আচ্ছা ঠিক আছে ভাই অসুবিধা নাই, আপনি অনেক ধন্যবাদ আপনি শেষ মুহূর্তে আমার দিলেন চাটা। তো লোকটা বলে যে না অসুবিধা নাই, আর দেখেন ওই ওইখান থেকে ওই ওই দেখবেন ওই মূল যে ওখানে ওদের যে মেন দরজা এটার থেকে সামনে গেলে আরো সামনে গেলে দেখবেন কয়েকটা এরকম বাড়িঘর আছে, সমস্যা হইলে ওখানে কথা বলতে পারেন, ওখানে ভালো মানুষ আছে। তো সেখানে একজনের নাম বলল যে ওনার বাসায় যে নক করেন উনি ভালো মানুষ এই সেই। তো সারপর চিন্তা করলো আরে ভাই কি কাজে আসলাম যে এরকম অবস্থা। তো ওই লোক বিদায় নিল, সরফরাজ অনেকক্ষণ তাকায় থাকলো, তাকায় থেকে দেখলো যে লোকটা চলে যাচ্ছে আর কি, তার দোকানপাট বন্ধ করে যে হাঁটা দিছে যাচ্ছে। ওই সামনে দূরে একটা ল্যাম্প পোস্টের মতো ছিল টিপটিপ আলো, সেটাতে দেখতেছে দূরে চলে যাচ্ছে মানে সাদা নিয়নের আলো। তো সরফরাজ হাঁটা ধরলো ওখান থেকে, হাঁটতে হাঁটতে সে চলে গেল সেই পোস্টে এবং গিয়ে দেখলো যে সেইখানে যে তার আগে একজন গার্ড আছে সে অস্থির হয়ে গেছে ওখান থেকে যাওয়ার জন্য, এবং সেই গার্ড একাই হ্যাঁ মানে ওখানে। তো সে বলতেছে যে সরফরাজকে দেখে ওই লোক বলতেছে যাই ভাই আপনি এত দেরি করে আসছেন কেন, আমার যে এখন তো সময় হয়ে গেল। সরফরাজ বলে কোথায় ভাই আমি আসার সময় এখানে দাঁড়া একটু চা খেলাম, নতুন জায়গা আসছি চিনবো না জায়গাটা এই জন্য চা খেলাম। তো লোকটা বলে যে না ভাই আমার তো এখানে দুইজন মানুষ থাকে, সে তো চলে গেছে একজন আটটার সময় চলে যায়, আপনার জন্য আমি একা। বলে আর এক ঘন্টায় ভাই কি হয়েছে আপনার এখানে এত কি, না 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 ভাই এখানে আসলে কেমন লাগে বুঝেন না। তো সরফরাজ জিজ্ঞেস করে ভাই শুনলাম ওই দোকানদারের কাছে এখানে নাকি ভয়ের ব্যাপার স্যাপার আছে। তো দেখলো যে লোকটার মুখ শুকায় গেছে শুনে, মানে বেশ শুকায় গেছে। লোকটা বলে আরে ভাই এগুলা আজে বাজে কথা, থাকেন না আপনি ভিতরে এত যাইবেন নাকি, আপনার ভিতরে আর কি আপনি মাঝে মাঝে রাউন্ড দিবেন দেখবেন এদিক ওদিক, ওই বিল্ডিং তো আপনার আর ডোগার দরকার নেই কোনোটাই, ওই রাস্তা আছে রাস্তা দিয়ে হাইটে হাইটে যাবেন তাকায় দেখবেন প্রত্যেকটা বিল্ডিং এর দিকে একটু আলো টালো মারবেন আর কি, আপনি আর রাত্রেবেলা একা একা কি করবেন এখানে, আর এই তো এখানে আর এত কিছু নাই। তো এই বলে লোকটা তারে বলল হ্যাঁ আপনার জিনিসপত্র বুঝাই দিই। তো বলে সে সরফরাজকে নিয়ে সামনে গেল। তো সরফরাজ যে দেখতেছে যে একটা দুই পাশে পুরো বাউন্ডারি ওয়াল করা, তার মাঝে গেট লোহার গেট বেশ বড় একটা গেট, তো গেটের ওই পকেট গেট দিয়ে তারা ঢুকলো দুজনে। তো ঢোকার পর হাতের বাম দিকে দেখতেছে যে একটা ছোট্ট ঘর করা টিনের ঘর আর কি, তো সেটার ভিতরে মোটামুটি একটা এরকম পাটাতন্দে উঁচু করা, তার উপর টেবিল রাখা এবং সেই টেবিলের উপরে একটা টেলিফোন সেট রাখা, তো বলতেছে যে এইটা এর টেলিফোন আপনার থানার নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে থানায় কল করবেন, তারপর তাদের অফিসের নাম্বার দেওয়া আছে, বলছে অফিসে কল করবেন, তা আপনার যদি কোনো রকম মনে হয় যে কোনো উল্টা পাল্টা বা কোনো রকম খারাপ লাগে আপনি ফোন করবেন এগুলোতে। আর এই যে খাতা একটা দেওয়া, একটা কলম দেওয়া, বলে যেখানে কে আসছে গেছে তাদের নাম লিখে এখানে সাইন করে দিবে এই আর কি। তো এই তাকে বুঝায় এবং তার হাতে একটা ফ্ল্যাশ লাইট মানে টর্চ লাইট দিয়ে দেয়, একটা লাঠি এরকম বড় লাঠি রাখেন, এইগুলো আপনার সেগুলো আপনার কোনো কাজেই আসবে না, টর্চ লাইটটা আসতে পারে যদি বাইরে যান। আর ভাই ঘোরাঘুরি করেন না, ওই লোক বলে ঘোরাঘুরি করেন না, এখানেই থাকবেন, বসে থাকবেন, কেউ আসলে জাস্ট ওই দরজা খুল দেখবেন কে আইছে, নামটা লিখবেন, লিখে সাইন করবেন, কেউ তো আসে না, এই রাতের বেলা কে আসবে এখানে। আমাদের কোম্পানিতে মাঝে মাঝে সাপ্লাই ট্রাক আসে, ওই সাপ্লাই ট্রাক আসলে ওই ট্রাক আলারও নাম লিখবেন, নাম্বার লিখবেন, এই ওই মাল কি দিয়ে গেছে কোথায় ফেলাইছে জাস্ট আপনারা বলে যাবে, আপনি এগুলো লিখবেন এই। কিন্তু অফিসের কোন ব্যক্তি এখানে আসে না রাতের বেলা, সাধারণত কাজ থাকলে ঢালাই ডুলাই থাকলে তখন এরা কাজ করে, তা এখন কিছু নাই, তা আপনার কোনো চিন্তাই নাই। আর এই যে দরজা, এটা ঢুকেই লাগাই দিবেন দরজা, ভিতরে থাকবেন আপনি। আর যদি মনে হয় যে আপনার একটু টর্চ আলো উলো মারতে দিকে তো মারবেন এই, সেই দরকার নাই আপনার বেশি করার, এখানে পেড়ার কিছু নাই। তো এই বলে লোকটা বলে যে আচ্ছা ভাই আমি আসি, আমার অনেক দেরি হয়ে গেছে। তো সরফরাজ দেখলো যে লোকটা তার কাছ থেকে বিদায় নিয়ে, তো লোকটার মনে হইল যে সরফরাজকে এখানে ছেড়ে যেতে সরফরাজের দেখে মনে হইতেছিল যে লোকটার কাছে মায়া লাগতেছে। সরফরাজ অবাক হইল যারি, মানে এই লোকটা এরকম মায়া ফিল করতেছে কেন। পরে চিন্তা করলো হইতে পারে যে আমি একা এখানে থাকবো সারা রাত এরকম ফাঁকা জায়গা। যাই হোক, লোকটা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো লোকটা যাওয়ার পর বেশ খানিকক্ষণ একা সরফরাজ, তো সে বসলো, বসে সে ওখানে চিন্তা করলো যে এখান থেকে ফোন করব নাকি, তাকে তো কিছু বলে যায়নি লোকটা যে কাউকে ফোন করার কথা। তো সরফরাজ চিন্তা করলো যে না, আবার যদি ফোন টোন করি এখানে বিল টিলে যদি উল্টা পাল্টা দেখে তারা আবার প্রবলেম করে, দরকার নেই, একান্ত প্রয়োজন না পড়লে কোথাও ফোন করারও লাগবে না, থানার নাম্বার আছে, অফিসের নাম্বার আছে, এগুলোতে যোগাযোগ করা, এই তো। তো সে চিন্তা করে সে ওই, আর সরফরাজ একটু ছটফটে টাইপের মানুষ ছিল, সে আসলে ওই যে এক জায়গায় বসে থাকতে এটা সে সম্ভব না তার পক্ষে। তো সে কিছুক্ষণ ওইখানে বসে সে তার ওই যে টর্চ লাইট দিছে সেটা, তার যে লাঠিটা দিছে একটা ক্লাব স্টিক আর কি বড় এরকম সিকিউরিটির, তো ওইটা নিয়ে সে বেরোলো, বের হয়ে সে তার ওই দরজা ভেজাই দিল, ভেজাই দিয়ে সে হেঁটে নামলো ওই মেইন এন্ট্রেন্সের পাশে, দরজাটা লাগানো। তো সে রাস্তা ধরে এই জায়গা দিয়ে রাস্তাটা কিন্তু মোটামুটি পেভ করে দিছে তারা, পেভটা করছে বেশ সুন্দর করে, তো মানে একদম সুন্দর করে ইট বিছায় পেভ করা সামনে, তো ওইটা দিয়ে সে হাঁটা শুরু করলো। তো চিন্তা করলো বাহ, তার কাছে কিন্তু ভালো লাগতেছে, সরফরাজটা আসলে গ্রামের ছেলে, তার কাছে এই ধুধু প্রান্তর এগুলো ভয়ের কিছুই মনে হয় না। কিন্তু যেটা তার কাছে একটু অন্যরকম লাগতেছে যে সে যখন হেঁটে যাচ্ছে, ধুধু প্রান্তর তো আছেই, এর মাঝে মাঝে বিশাল বিশাল প্রকাণ্ড জাইগেন্টিক বিল্ডিং, এবং এই বিল্ডিং গুলার মানে কমপ্লিট না একটাও, সেগুলো হচ্ছে ওই যে জাস্ট ই তুলে রাখছে, এটার অবকাঠামো তৈরি করছে, স্ট্রাকচার তৈরি করা, এবং অনেকগুলার আবার দেয়াল টেয়াল করছে, কিছু অর্ধেক পর্যন্ত দেয়াল অনেকগুলার নাই। তো এর মাঝে আকাশে চাঁদ উঠছে, একটা হলদেটা চাঁদ, বেশ বড় গোল হলদেটা চাঁদ, এটার আলোটা যে পড়ছে কেমন জানি অদ্ভুত লাগতেছে, কোনো মানুষজন নাই, হাফ কমপ্লিটেড কংক্রিট বিল্ডিং, মনে হচ্ছে যে একটা বিশাল দানব আকৃতির অনেকগুলো এরকম বিল্ডিং দাঁড়ায় আছে, এর মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছে, একা কেউ নাই, এবং কিছু গাছ আছে এখনো, সেই গাছগুলো হয়তো আগের থেকেই ছিল এই অঞ্চল যখন তৈরি হয়, সেগুলো এখনো কাটে নাই, সেই গাছ আছে, তার কাছে অন্যরকম লাগতেছে। এবং যে সময়টার কথা তখন শীত আসি আসি করতেছে, তো সরফরাজের ভালো লাগতেছে, সে ইউনিফর্ম পরা, তো তার ইউনিফর্মটা বেশ মোটাই, তো সে চিন্তা করতেছে গরমকাল হলে সমস্যা হইতো, এখন তো বেশ ভালোই, তো হেঁটে চলতেছে এবং তার বেশ লাগতেছে। সে হাঁটতে 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 অনেক দূর চলে আসলো, এসে সে আবার ওই মাথা থেকে, এবং দেখতেছে যে যেই পর্যন্ত সে গেছে তারপর আরো রাস্তা আছে, কিন্তু আরো রাস্তা আছে, এবং দূরে মনে হচ্ছে একটু উঁচু, মানে এরকম ঢিবির মতো উঁচু, ওই পাশে কি লেক কিনা সে জানে না, চিন্তা করলো যাক আর পরে আসি, একটু চক্কর মারি আবার যাই ওই জায়গায়। তার কাছে মনে হচ্ছে যেরকম হাঁটাহাঁটি করে সময় পার করে দিলে মনে হয় সময়টা চলেই যাবে এক সময়, তো সে এগুলো চিন্তা করে সে আবার হেঁটে ব্যাক করছে জায়গায়। ব্যাক করে এসে সে ওখানে বসলো কিছুক্ষণ, তো সে বসার পর কিছুক্ষণ পরই ওখানে ফোন আসছে, তো ফোন বাজতেছে, ফোন ধরলো, ফোন ধরার পর তাকে বললো যে অফিস থেকে ফোন করছে, তাদের যে মেইন অফিস থেকে ফোন করছে একজন, জিজ্ঞেস করলো যে চেক করতেছে যেখানে নতুন লোক আসার কথা আসছে নাকি, বলে যে হ্যাঁ, বলে নাম টাম শূন্য তার। তো ওই লোকও তাকে বললো যে আপনার ঘোরাঘুরি করার বেশি দরকার নাই, আপনি এখানে থাকেন, এখানেই বসে থাকেন, হ্যাঁ আর ই নাই, আর ওই মালটাল যদি কিছু আসে তখন আপনি ওই ই লিখে নিন লগ বুকে। তো সরফরাজ বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো বসে আছে অনেকক্ষণ সরফরাজ, এবং সময় পার হয়ে যাচ্ছে। তো দেখলো যে এক সময় অনেক রাত, মানে রাত বেশ হয়ে গেছে, রাত একটা দুইটা বাজে। তো তার চোখের মধ্যে তখন মানে ঝিমুনি লেগে যাচ্ছে সরফরাজের, মানে মনে হচ্ছে যে সে পড়ে যাবে, মাথাটা এরকমই হয়ে যাচ্ছে। তো সে চিন্তা করলো যে না, একটু হাঁটা দেই, কারণ আমার তো আসলে রাত্রে ঘুমায় অভ্যাস। সে নর্মালি রাত জাগে, কিন্তু এরকম একটা দুইটার পর ঘুমায় যায়। তো চিন্তা করলো যে না, আমি যদি ঘুমায় যাই তাহলে একটা খামাকা একটা এই জায়গায় আমি তো কাজে আসছি। সে আবার খুব পাঞ্চুয়াল, সরফরাজ কিন্তু খুব পাঞ্চুয়াল ছিল, সে নিজের এগুলাকে খুব কেয়ার করতো আর কি, যে সে যে ডিউটিতে আসছে সে ডিউটি করবে, ঘুমাবে না, এই ব্যাপারে সে খুব মানে পাঞ্চুয়াল। তো সে আবার সেই ফ্ল্যাশ লাইট আর সেই লাঠি নিয়ে বের হয়ে আসলো ঘর থেকে। তো বের হয়ে হাঁটতেছে, তো দেখতেছে ঠান্ডাটা বেশি লাগতেছে, মানে এখন মনে হয় বাতাস চলতেছে, বেশ হুহু বাতাস চলতেছে, বেশ ঠান্ডা লাগতেছে। এবং যে গাছগুলো দেখছিল যে সেগুলোর পাতাগুলো নড়তেছে বেশ, মানে এই বাতাসে পাতাগুলো বেশ নড়তেছে। তো অন্যরকম একটা এনভায়রনমেন্ট, বেশ ভৌতিক ভৌতিক মনে হচ্ছে তার কাছে। সে আরো খানিকটা মানে সামনে গেল, তখন ঠাস করে ইলেকট্রিসিটি চলে গেল, যে বড় একটা লাইট যে চলতেছিল তার যে গেটের কাছে সেই লাইটটা নিভে গেল। হঠাৎ করে মনে হলো যে অন্ধকার খেয়ে ফেলছে জায়গাটাকে। তো সে কয়েক সেকেন্ড দাঁড়ায় গেছিল সরফরাজ, তারপর দেখলো যে না, তার টর্চ লাইট জ্বালানো লাগে নাই, তার আগেই এই চাঁদের আলোতে মোটামুটি বেশ দেখা যাচ্ছে। তো সে একবার ভাবলো যে এত সুন্দর বাতি বা এত সুন্দর আলো, যাই টর্চ লাইট মেরে নষ্ট করার কি দরকার, যাই হেঁটে যাই। তো হাঁটতে হাঁটতে অনেক দূর এসে সে চিন্তা করতেছে যে এইটা কিন্তু গ্রামের থেকেও ডিফারেন্ট। গ্রামে যখন হেঁটে যাই থাকে, খোলা প্রান্তর থাকে, ধুধু প্রান্তর থাকে, কিন্তু সেখানে যে বাসা বাড়িগুলো আছে সেগুলো মানুষ কিন্তু আছে, ঘুমাচ্ছে সবাই, এইখানে তো কেউ নাই, এই তো পুরো জায়গা ফাঁকা, এটা তো একটা পুরো একটা গ্রামের মতোই। হ্যাঁ, এটা গ্রাম বা একটা বিশাল, হয়তো একসময় এখানে মানুষ থাকবে, অনেক কিছু চিন্তা করতেছে সে, প্রত্যেকটা বিল্ডিং এ অসংখ্য পরিবার থাকবে এখানে, তো এখন তো কেউ নাই, এখন তো পুরো ফাঁকা, আমি আর এই শূন্যতা। এই চিন্তা করতে করতে সে সামনে যাওয়া শুরু করলো। তো হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে সে চিন্তা করলো যে আমি এবার শেষ মাথার দিকে যাই, একেবারে যে উঁচু জায়গাটা দেখতেছে একটু ওটার কাছে যাই। তো সেখানে গেছে, সেখানে যে দেখতেছে সে যে ওইখানে ফেন্স করে দিছে, মানে লোহার ফেন্সের মধ্যে ওই যে জালি দিয়ে আটকাই দিছে, মেটাল ফেন্সিং করা, তো মানে লোহার এরকম পোলের মধ্যে লোহার নেট দিয়ে আটকানো, ওই পাশে আর যাওয়া যাচ্ছে না, যাওয়া যাবে না আর কি, জায়গায় আটকানো একটা জায়গায়। তার কাছে মনে হলো যে ওই পাশে একটা খালের মতো আছে, আর এই পাশে একটা বিল্ডিং, এখন বিল্ডিং এর এখানে সুন্দর বাতাস বইতেছে, চাঁদের আলোটা খুব সুন্দর ভাবে এসে পড়ছে, মানে দুই পাশে বিল্ডিং, মাঝখানটা ছোট্ট একটা এক টুকরা মাঠের মতো। তো সরফরাজ হেঁটে ওই ঢুকলো মাঠের মধ্যে, চিন্তা করতেছে যে কি অবস্থা, মানে খুব সুন্দর, এদিক ওদিক তাকাচ্ছে। তো হঠাৎ করে তার চোখে পড়লো একটা বিল্ডিং, এখন বিল্ডিং গুলো কিন্তু দেয়াল নাই বেশিরভাগই, হ্যাঁ দেয়াল নাই, তো একটা বিল্ডিং এর মধ্যে তার কাছে মনে হলো যে একটা মেয়ে দাঁড়ায় আছে ওইখানে বিল্ডিং এর মধ্যে, মানে এমন সে যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে চোখে পড়তেছে যে মেয়েটা তার দিকে পেছন ফেলে তা দাঁড়ানো, এবং চুলগুলো ছাড়া, চাঁদের আলো পড়ছে। তো সরফরাজ চিন্তা করলো, আরে মানুষ, এখানে তো মানুষ থাকার কথা না, আর মেয়ে কেন ওইখানে, কি অবস্থা। তো সরফরাজ মানে হেঁটেও বিল্ডিংটার একটা কাছে গেছে, সে চিন্তা করছে সে কথা বলবে এখান থেকে, আর এরকম ইনকমপ্লিট একটা বিল্ডিং একটা মেয়ে দাঁড়ায় আছে মানে। তো চিন্তা করলো যে এখানে, সে মনে মনে চিন্তা করতেছে যে এখানে মনে হয় খোলামেলা জায়গা দেখে আজে বাজে মানুষ আসে বা মানুষ এখানেই করে, এবং হয়তো এখানকার যারা মানুষজন আছে এরাও জড়িত আছে, এখানে যে গার্ড টার্ডরা তারা এগুলোর সাথে আসে, পরিচিত, কিছু বলে না, তার মাথার মধ্যে আসছে। তো সে চিন্তা করলো যে সে যতক্ষণ কাজ করতেছে তার সামনে যে সে উল্টাপাল্টা কিছু হইতে দিবে না। তো সে হেঁটে গেছে, চিন্তা করছে যে ওই উপরে মানে মেয়েটা যেখানে থেকে দেখা যাচ্ছে পুরো পাঁচ ছয় তলার উপরে, চিন্তা করতেছে যে ওখানে সে জিজ্ঞেস করবে কে। তো সে যখন ওখানে নিচে হেঁটে গেছে, তো হঠাৎ করে তাকায় দেখে যে ওই মেয়েটাকে আর দেখা যাচ্ছে না, কেউ নাই। এরপর সে শুনল উপরে মনে হচ্ছে চিৎকার চেঁচামেচি করতেছে কয়েকজন, মানে জোরে জোরে কথা বলা, একটা মেয়ের কণ্ঠ ছেলেদের কণ্ঠ এরকম সাউন্ড হইতেছে, কয়েকটা ছেলে একটা মেয়ে জোরে জোরে মানে চিৎকার চেঁচামেচি করে তর্ক বিতর্ক করতেছে। তো সে তখন সরফরাজের মাথায় আসছে, আরে এখানে তো মানে খারাপ কিছু হইতেছে মনে হয়, সে ঢুকে গেল একদম, তার ফ্ল্যাশ লাইট জ্বালায় ঢুকে গেছে বিল্ডিং এর ভিতরে। তো দেখতেছে ভিতরে ঢুকেই যে কেমন, মানে ওই যে তৈরি হয়েছে সিমেন্ট টিমেন্ট দিয়ে ই করা দেয়াল, কতগুলো গাঁথনি দেওয়া, মানে কোমর পর্যন্ত গাঁথনি হবে, সিঁড়ির কোনো রেলিং নাই, হ্যাঁ আর লিফট তো থাকার প্রশ্নই আসে না। তো বিল্ডিং কিন্তু অনেক উঁচা, মানে প্রায় আট দশ তলা উঁচা বিল্ডিং বা আরো উঁচু হইতে পারে। তো সে চিন্তা করলো যে আমি কোথায় দেখছি, ছয় সাত তলায় দিকে, আচ্ছা আমি উঠতে থাকি এখান থেকে, কিন্তু হালকা হালকা এই রাতের নিস্তব্ধতার মধ্যে ওই চিল্লাচিল্লি শব্দ আসতেছে। তো সে দৌড়ে ওঠা শুরু করলো সিঁড়ি দিয়ে। এরকম তিন চার তলা উঠে হাঁপায় গেছে সরফরাজ, একটু হাঁপায় গেছে, কিন্তু ওখান থেকে উপর থেকে শব্দ আসতেছে, মনে হইতেছে মেয়েটার সাথে কোনো মানে ঝগড়াঝাটি চলতেছে ছেলেগুলার এরকম। সে বিভিন্ন রকমের কথাবার্তা টুকরা টুকরা কথা শুনতেছে যে ছাড়, তারপর আর কি কি জেনে এই ধরনের কথাবার্তা এরকম। তো মানে বিশাল শব্দগুলো বেশ জোরে জোরে হচ্ছে। তো সরফরাজ দৌড়াইতে দৌড়াইতে একসময় উঠে আসছে, সে তার ট্র্যাক নাই, সে যে কয়তলা উঠে আসছে, মোস্ট প্রবাবলি ছয়তলা সাততলা এরকম উঠে পড়েছে সে। তো প্রচন্ড রকম হাঁপাইতেছে, সে হাঁপাইতেছে এবং এইখান থেকে এসে শুনতে পাচ্ছে নেক্সট ফ্লোরে এই চিল্লা চিল্লিটা অনেক জোরে হচ্ছে। হ্যাঁ, মেয়েরা ছেলেগুলোর সাথে চিল্লাইতেছে এবং ছেলেগুলো মনে হয় তার সাথে কোনো মানে একটা কিছু নিয়ে ধস্তাধস্তির পর্যায়ে আছে। তো সরফরাজ চিন্তা করলো যে না, এটা হইতে দেওয়া যায় না। তো সরফরাজের কাছে লাঠি আছে, এরকম লাঠিটা সে নিয়ে। তো সরফরাজ কিন্তু তখন মানে তার ওই সময় কিন্তু মোবাইল ফোন এত অ্যাভেলেবেল ছিল না, আর সরফরাজ আসছে গ্রাম থেকে, সাথে করে সে মোবাইল ফোন নিয়ে আসতে পারেনি, তাদের ফ্যামিলিতে একটাই মোবাইল ফোন ছিল। আর সেই মোবাইল ফোনও তখন অনেক অন্যরকম, মানে সে তখন শুধু মোবাইল থেকে মোবাইলে ফোন করতো মানুষ এরকম। যাই হোক, তার কাছে মোট কথা মোবাইল ফোন ছিল না। তো সে তার হাঁটি মানে এই লাঠিটাকে শক্ত করে ধরে সে আস্তে করে ফ্ল্যাশ লাইটটা নিয়ে উঠে আসে সামনে। মানে তার মনের মধ্যে মনে হচ্ছে এখানে যদি খারাপ কিছু হয় এটা আমি হইতে দিব না। তো সে ফ্ল্যাশ লাইট মারে ভিতরে ফাট করে ওই ফ্লোরে যেখানে চিল্লা চিল্লি হচ্ছে। তো লাইট যে ওইখানে পড়ছে মূল এন্ট্রেন্সের মধ্যে, তখনও কিন্তু চিৎকার চাইছে আমি যে হইতেছে। তো ওইখান থেকে সে শুনতেছে যে মেয়েটার কথা বলতেছে, আমি কিন্তু চিল্লাবো, আমি কিন্তু চিল্লাবো। তো সরফরাজ নিজে একটা চিৎকার দিয়ে ওই বলে রকম চিৎকার দিয়ে সে ভিতরে ঢুকছে লাইটটা মেরে, ওই মানে ওই ইয়ে ঢুকছে, এন্ট্রেন্সটা দিয়ে ঢুকছে। ঢুকে দেখতেছে একদম নিস্তব্ধ, কোনো শব্দ নাই, একদম নিঝুম। তার নিজের চিৎকারটাই মনে হচ্ছে আশেপাশে মানে মানে বাড়ি খাইছে, মানে একটা মানে একর মতো হয়েছে, কেউ নাই। সে অবাক হয়ে গেল, কি রে আমি এখানে শুনছি। সে লাইট মারল ডানে বামে, তখন চিন্তা করতে লিখে আমি আরো উপরে শুনছি বা নিচে শুনছি। এটা যখন সে বলছে তখন তার কানের কাছে একটা হাসি শুনছে, মনে হলো যে একটা তার কানের কাছ থেকে কেউ একটা মেয়ের কণ্ঠে হিহি করে হেসে দিল। তারপরে সে শব্দ শুনতেছে উপরে উপরে এরকম মানে চিৎকার চেঁচা মেচি এরকম টাইপের। তো সে ওখানে দৌড় দিল, সে তখন ভাবছে যে আমি মনে ভুল করছি, কিন্তু হাসলো কে তার কাছে, মনে হাসলো কে। তো সে উপর উঠে গেছে এবং যখন সে তার উপর তালা উঠছে তার কাছে মনে হচ্ছে যে তার উপরে চিৎকার হইতেছে, এরকম মানে ঝগড়াঝাটি বা এরকম হচ্ছে এবং টানাটানি ছেঁচড়াইতেছে, মনে হচ্ছে কাউকে ছেঁচড়াই নিতেছে এরকম একটাই। তো সে যখন এরকম উঠে গেছে বেশ অনেকগুলো ফ্লোর, এরপরে কিন্তু মাত্র একটা কি দুইটা ফ্লোর বাকি, হ্যাঁ, সরফরাজের ওঠার জন্য। এই সময় সে মনে হলো যে একদম টপের যে ফ্লোরটা সেখান থেকে একটা মেয়ে চিৎকার করে উঠলো, বেশ কঠিন জোর জোরে চিৎকার করলো। সরফরাজ বলল হ্যাঁ রে, মানে কোন একটা তো কিছু হয়েছে এখানে, মানে কিছু একটা খারাপ হয়ে গেছে। সে ছেড়ে দৌড় দিল লাস্ট ফ্লোরের দিকে, তোর দিয়ে সে একদম পৌঁছাইছে ওখানে। ওখানে আলো মারতেছে, চারিদিকে খোলা দেয়াল নাই, কিন্তু ওইখানে চারিদিকে খোলা, শুধু পিলার করা, আলো মারতেছে কিচ্ছু নাই, পুরা ফাঁকা একটাই, পাশে শুধু একটা এরকম ছোট্ট ঘরের মতো, ওইটা মনে হয় কোন সার্ভিস কিছুর জন্য রাখছে সেইখানে, মানে আর কি একটা ছোট ঘরের মতো করা আর কি, ইট দিয়ে দেয়াল করে দিছে ওই জায়গাটার মধ্যে। তো সে দেখতেছে ওইখানে কিচ্ছু নাই। তো মানে সরফরাজের কাছে অবাক লাগলো যে আমি এখানে শব্দ পাইছি, এখানে কিচ্ছু নাই মানে কেমন কথা। তো সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখতে দেখতে লাস্ট ওই ঘরটার কাছে গেছে, ঘরটার পাশে দাঁড়াইছে। এই সময় সে তার কানের কাছে শুনলো যে ভিতরে দেখ, একটা মেয়ের কণ্ঠ এবং খুব রাগম্বিত কণ্ঠ বলছে ভিতরে দেখ। তো কণ্ঠটা শুনে সরফরাজ কেঁপে উঠছে, সে কেঁপে উঠে সে তাকাইছে ওদিক যেদিক থেকে কণ্ঠটা আসছে, দেখলো ওইখানে কেউ নাই, পুরা ফাঁকা। তার বাম পায়ে যে বাতাস চলে গেল, আবার সে একটা হাসির শব্দ, মানে খিলখিল করে একটা মেয়ের শব্দ, মনে হল খুব দ্রুত হাসতে হাসতে কেউ যদি পাস করে যায়। তো তখন সরফরাজ মনে করলো সে মনে হয় কোনো জিনভূতের কবলে পড়ছে, তার মনে হইল। তো তারপরও সে ফ্ল্যাশ লাইটটা মারছে ভিতরে দেখ, যেহেতু বলছে তাকে কি ব্যাপার, ফ্ল্যাশ লাইট মারলো ছোট্ট একটা রুম, সার্ভিস রুমের মতো, ওই পাশ দিয়ে অনেক কিছু উল্টাপাল্টা জিনিসপত্র রাখা, ওই যে বাঁশের টুকরা এটা ওইটা জিনিসপত্র রাখা, আর এক কোনা কালো একটা বস্তা এরকম উঁচা করে রাখা। সে বস্তা একটা পলিথিনের, মানে মোটা পলিথিন বা কিছু দিয়ে বস্তা, ওই যে সিটি কর্পোরেশন যেমন জিনিসপত্র নিয়ে যায় ওরকম বস্তা, প্লাস্টিকের ব্যাগ আর কি, বিশাল বড়। তো চিন্তা করলো এটার মধ্যে মানে কি ব্যাপার মানে এখানে। তো এই সময় হঠাৎ করে তার সামনে মনে হলো ধাক্কা দিয়ে ওই প্লাস্টিকের ব্যাগটা, মানে এটার মধ্যে কিছু জিনিস ভরা, মানে ভরা ছিল, ওইটা ফেলে দিল কেউ, খড়খড় শব্দ করে তার সামনে পড়লো। তো সে দেখলো ওই ব্যাগের ভেতর থেকে একটা মাথার খুলি, মানুষের মাথার খুলি একবার গড়া এসে তার পায়ের কাছে পড়লো, অনেকটা হলদেটে টাইপের কালার। সরফরাজ ভয়ের চোটে পিছায় গেছে, সে এত ভয় পেয়েছে সেটা দেখে, মানে ফ্ল্যাশলাইট আলোতে পিছায় গেছে। সে পিছাইতে পিছাইতে মানে কয়েক পা পিছায় গেছে, তো সে এসে পড়ছিল একদম কর্নারে, মানে সে এরকম টালমাটাল হয়ে গেছে, সে পিছে পড়ে যাবে। তার পেছনে কিন্তু একদম ফাঁকা এবং সে আছে প্রায় একদম উঁচা বিল্ডিং, 8-10 তলা উঁচা। সে এরকম টালমাটাল হয়ে সে দুই হাত দিয়ে ব্যালেন্স রাখার চেষ্টা করছে বাতাসের মধ্যে, এবং শেষ মুহূর্তে সে পাশের একটা রড এরকম বাঁকা হয়েছিল কয়েকটা, এর মধ্যে একটা রড ধরে ফেলে। ধরে ফেলানোর ফলে ওর তার কাছে হালকা একটা সাপোর্ট পায় এবং সেই রডটাকে ঠেলা দিয়ে সামনে চলে আসে, এবং সে ভয়ে সাথে সাথে মনে মনে দোয়া পড়া শুরু করে এবং নিজের বুকে ফু দিতেছে। এবং সে তাকায় দেখে পিছনে যে সে একদম কর্নারে ছিল, এই রডগুলোকে হয়তো ব্যালেন্স হিসাবে না ধরতে পারলে সে পড়েই যেত এখান থেকে। এবং তার হাতের মধ্যে মানে যে লাঠিটা ছিল ওইটা পড়ে গেছে তখন অলরেডি, কারণ যখন তখন সে ব্যালেন্স নেওয়ার চেষ্টা করতেছিল তখনই হাত থেকে লাঠি ফ্লোরে পড়ে গেছে। ভয়ে সে নিজের বুকে ফু দিয়ে দিতে বুক ধুক 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 করতেছে। সে সামনে এসে তার সেই লাঠিটা তুলে নেয়, আবার ফ্ল্যাশ লাইটটা মারে, মেরে দেখে যে ঠিক সেই ব্যাগ থেকে মাথার খুলি পড়ে আছে এরকম, এবং বোঝা যাচ্ছে যে সে ভিতরে আরো হাড়গোড় আছে এরকম, মানুষের হাড়গোড়। তো ভয়ে মানে একদম সরফরাজের বুক শুকায় গেছে যে ঘটনাটা কি। তো তারপর সে প্রচন্ড ভয়ে ভয়ে ওইখান থেকে হেঁটে নামা শুরু করলো, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই, একদম নিশ্চুপ, একদম নিশ্চুপ। তো সে যখন নাকি এই একটা করে ফ্লোর নামতেছে, তার বুকের মধ্যে ধুক 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 করতেছে। তো সে যখন ছয় তলার কাছাকাছি চলে আসছে, তখন সে একটা নারী কণ্ঠে কান্নার শব্দ পাইল, মানে মনে হচ্ছে যে কেউ মানে একেবারে খুব ফুপায় ফুপায় কাঁদতেছে ভিতরে, মানে খুবই মানে কষ্টের কান্না। তো সরফরাজের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে মানে শুকায় গেছে, বুঝতে পারছে যে এখানে এগুলো কিচ্ছু না, এগুলা তার সাথে অতিপ্রাকৃত কিছু হচ্ছে। তো সে মানে একদম মানে কোন মতে পাটি পিটিপে ওই জায়গাটা ক্রস করে যায়, কারণ ওই ফ্লোরটাতে বুক পর্যন্ত দেয়াল করা ছিল। তো ওইটা ক্রস করে যখন সে নেমে যাচ্ছে নিচে, তো তখন হাসির শব্দ শুনল নারীর কণ্ঠে, এবং তারে বলল যে আর আসিস নে, আর আসিস নে, যা যা। তো সে দ্রুত ওইখান থেকে নামা শুরু করলো, এবং সে তাকায় দেখতেছে যে নিচে মানে সে পাশে কিন্তু খোলা সিঁড়ি ঘরে, এটা প্রচন্ড ভয় পেয়েছে। তো সরফরাজ যখন দৌড় দিয়ে একদম নিচে আসছে, ভয়ে তার একদম অন্তরাত্মা কাঁপা শুরু করছে, সারা শরীরের মধ্যে মানে ই লেগে গেছে, মানে তার স্পাইন বেয়ে ঠান্ডা স্রোত নামতেছে। সে মনে হচ্ছে বারবার যে তার মানে একদম মানে অন্যরকম লাগতেছে। সে দোয়া পড়তে পড়তে যতটুকু সে দোয়া দূর পারত দৌড়ায় দৌড়ে এখানে আসতেছে রাস্তা দিয়ে, ভয় লাগতেছে, এবং তার কেন জানি মনে হইতেছিল যে তাকে কেউ ফলো করে করে এখানে আসতেছে, মানে তার পেছনে পেছনে কেউ আসতেছে। তো যাই হোক, সে ঘরের মধ্যে ঢুকে যায়, ঘরের মধ্যে ঢুকে সে মানে চুপচাপ বসে থাকে, এবং তার ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যে কেউ এই ঘরটাতে চলে আসবে, ততক্ষণে কারেন্ট চলে আসছে এখানে। তো অনেকক্ষণ কতক্ষণ বসে আছে সরফরাজ জানে না, তার সারাসরি ঝিম ধরে গেছে। এই সময় সে হঠাৎ করে ট্রাকের শব্দ পেল, ওখানে ট্রাক আলা আসছে। তো সে ওইখানে ট্রাক আলা ওখানে সে হর্ন দিছে, একটা হর্ন দেওয়ার পর সে বেরেছে, বেরে দেখতেছে যে দরজার ওইখানে, তো ট্রাককে দরজা খুলে দিছে এবং ট্রাক আলা ট্রাক ঢুকাইলো, ট্রাক আলার এসে খাতা দিল, নাম টাম লিখলো। তো ট্রাকওয়ালা বলতেছে যাই হোক শেষ পর্যন্ত তারা মানুষ পাইল আবার। হ্যাঁ, তো সরফরাজ বলছে কেন ভাই মানুষ পায় না এখানে? না রে ভাই, রাত্রেবেলা কে কাজ করবে এখানে, এই যে অবস্থা দেখছেন, এমনি তো মানে মানুষজন নাই, কিছু নাই, একা একা কে কাজ করবে এখানে, আর এমনিও ভয়ের ব্যাপার এখানে। যাই হোক বলে সে ট্রাকওয়ালা ট্রাক নিয়ে সামনে চলে গেল তার যেই ডেজিগনেটেড প্লেস, সেখানে যে তার জিনিসপত্র আনছিল সেগুলো সে নামাইল ওইখানে, ইট ইট তার যে হেল্পাররা তারা ইট নামায় ফেললো সব ওখানে। তো বলল যে আরো ট্রাক আসবে, আমার পর আরো ট্রাক আসতেছে। তো তখন এই যখন ইট নামাইতেছে তখন সরফরাজ ওই ট্রাক ড্রাইভারের সাথে চিন্তা করলো একটু কথা বলবে। তো সে তারা ডেকে বলতেছে কি ভাই ঘটনা কি, এখানে রাত্রে কেউ কাজ করতে চায় না? না ভাই, আপনারা এগুলো বলবো না, পরে আবার আপনিও চাইবেন না, পরে কোম্পানি আমার দিবে বাস। তো বোঝায় আমি কি করছি, না না ভাই, খুব সরফরাজ জিজ্ঞেস করে ভাই বলেন, অসুবিধা নাই। যে আপনি তো আজকে ফার্স্ট আসছেন, আপনি তো হয়তো এরকম কিছু দেখবেন না, এখানে এলোমেলো আছে, ব্যাপার আছে, সমস্যা আছে। তো সরফরাজ বলছে কি সমস্যা? কয়ে আপনার আগের কাট তো পুড়ে মরে গেছে বিল্ডিং থেকে, তো এটা পড়তেই পারে যে কোনোভাবে কোনো পড়তেই পারে, তবে এছাড়াও মানুষ মরছে এখানে যারা কাজ টাজ করে, অনেক মিস্ত্রি টিস্ত্রি এরকম পড়ছে, কয়েকজন লেবার মিস্ত্রি পুড়ে মরছে। আর ব্যাপার হলো কি জানেন, এখানে সমস্যা হলো যে খারাপ মানুষ আসতো, তো অনেক উল্টাপাল্টা এরকম একটা জায়গা এরকম খোলা থাকলে অনেক উল্টাপাল্টা কাজ হয়। তো সবচেয়ে বড় জিনিস যেটা ওই ট্রাকওয়ালা বলতেছে যে এইখানে ওই ওইদিকে যে শেষের দিকে বিল্ডিং আছে ওইটা বেশি খারাপ, ওইখানে ওই এখানকার যারা লোকাল কিছু চোর চাচ্চোর ছিল আর কি, খারাপ মানুষ, ওরা ওইখানে ওই যে কঙ্কাল নিয়ে আসতো আর কি, কঙ্কালের ব্যবসা করত। জানেন তো কঙ্কালের ব্যবসা কি? তো সরফরাজ বলল, না আমি সঠিক জানি না। তো এগুলো হইলো ওই যে চোরাই ব্যবসা, ওই যে এক অবর্তে চুরি করে, করে সেই ইসের ই ধরায়, তারপরেই কঙ্কালি করে বানায়। তো ওরা এইখানকে ওই যে এলাকা তো দেখছেন তো, শহর থেকে বেশ দূরে, এই কবরস্থান থেকে এগুলা করতো, করে এখানে এনে তাদের এই যে জায়গা দেখছেন, এই জায়গার ওইখানে ওই শেষের দিকে ওইখানে এনে তারা এগুলার কাজ কারবার করতো আর কি। তো পরে যখন বিল্ডিং হয় তখন তাদের জন্য আরো সুবিধা হয়ে যায়, খোলামেলা জায়গা, এখানে এনে তারা ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে এগুলো কাজ করতো আর কি, এবং এখান থেকে সাপ্লাই করত। তো তখনকার যারা গার্ড ছিল অনেকে আবার এগুলো ভয়ে কিছু বলতো না, এদের ভয়ে, কেন এরা আবার ওই ই করলে সমস্যা করতো, আরো নেশা পানীয় করতো, এসে এরকম খোলামেলা জায়গা পাইলে এই যা হয় আর কি। তো এরপরে একটা ওই মেয়ে একটা রায় না কি ওখানে সমস্যা করে, তো এই সমস্যা করার পরে ওই মেয়ে ওখান থেকে লাভ দেয় আর কি। তো এরপর থেকে বেশ ওই জায়গাটা একটাবার প্রবলেম হয়। তো এরপর থেকে মানুষ কাজ করতে গেলে ওই বিল্ডিং উল্টাপাল্টা দেখতো, ওইখান থেকে বেশি ই লেবার মিস্ত্রি পড়ে মরছে আর কি, আর ওই যে গার্ড যে ওখান থেকেই পড়ে মরছে। তো মানুষজন এর জন্য ভয় পায়, আর এই যে হাঁটলি পরে উল্টাপাল্টা জিনিসপত্র দেখে এখানে, হ্যাঁ মানে খারাপ তো, এটা ঠিক না, এই সবকিছু তৈরি হয়ে গেলে এখানে পরে এগুলোকে আবার সব শুদ্ধি করা লাগবে, এদের দোয়া কালাম পড়ে সব জায়গা ঠিক করা লাগবে, বুঝলেন না কি অবস্থা। যাই হোক, আপনি কাজ করতেছেন নতুন, আপনি আসাতে আমাদের ভালো হয়েছে, আপনি আমরা এই যে মালপত্র আনতে পারতেছি, মাঝখান তো মালপত্র কিছুদিন আসে নাই, এ এক সমস্যা হয়ে যায়। তো আপনি থাকলে ভাই সাবধানে থাকেন, ঘর থেকে বেরোন না, আমি আগের আপনার আগের গার্ডেও বলছি যে এখান থেকে বেরো না। তার অবশ্য এত কিছু বলিনি, আপনারা বললাম কারণ যেহেতু আপনি নতুন আসছেন এবং ভয় পেতে পারেন, এর জন্য আগের থেকে বলে দিলাম, সাবধান করলাম আর কি। আর ওইদিকে যাবেন না, ওইদিকে হাইটে একদম ওদিক কেন, এদিকেই যাবেন না, ঘরের মধ্যে থাকবেন। এগুলো শুনে আসলে সরফরাজের বেশ ভয় লাগে। সরফরাজ মানে সে যে আজকে কি এক্সপিরিয়েন্স করছে সেটা তো সে মানে মনের মধ্যে আছে, তো সে তখন চিন্তা করে ট্রাক ড্রাইভারকে বলবে কিনা, তো সে ট্রাক ড্রাইভারকে আর বলে না, সে চিন্তা করে যে না থাক না বলি ঘটনাটা। তো যাই হোক, ট্রাক ড্রাইভার সবকিছু মালপত্র দিয়ে সে চলে যায়, বলে যে পরে আবার একটা ট্রাক আসবে, সাবধানে থাকেন, বেরোয়েন না, আরো মাল আসবে। তো বলে ট্রাক ড্রাইভার চলে যায়, এবং যথারীতি পরে দেখা যায় একটা না কয়েকটা ট্রাক আসে তার মাল নিয়ে, এবং মোটামুটি সরফরাজ রাতের বেলা ওই টাইমটা একটু বিজি থাকে, তো সে মোটামুটি তার ই ঠিক করে ফেলে যে সে কি করবে। তো তার সকালবেলা তার ওইখানে যখন টাইম হয়ে যায়, সে তার সকালের আগে কিন্তু গেটের থেকে বেরোয় হাঁটা চলা করে আজানের পরপর, কারণ ওইখান থেকে ওই যে মানুষজন মুসল্লিরা কয়েকজন হেঁটে ওদিকে মসজিদ এবং বেশ দূরে ওদিকে যায়। তো সরফরাজ ওখানে একটু সেফ ফিল করে আর কি, ভিতরে আর থাকে নাই। তো সকাল হয়ে গেছে যখন তার অন্যজন আসছে তার চার্জ নিতে, তো সে তাকে দিল তার জিনিসপত্র বুঝাই দিয়ে বলল যে এই মাল আসছে, এই যে নাম সবকিছু বুঝাই দিয়ে বলল যে আপনি একটু বলে দিয়েন, আমি অসুস্থ, আমি আর আসবো না, আমি আজকে থেকে আমি আসতে পারবো না আর কি, আমি হয়তো বাড়ি চলে যাব। তো ওই লোক হাসতেছে, যাকে বলতেছে আপনি অসুস্থ, বলে হ্যাঁ কি কাল রাতে হয়েছেন অসুস্থ। তখন সরফরাজ ওই লোকটার দিকে টাকা হেসে দেয়, যে বলে যে ভাই আমি কি করবো বলেন, আপনাদের জায়গাটা আসলেই ভালো না। তো সে তখন ওই লোকটার সাথে শেয়ার করে সরফরাজ যে সে কি দেখছে রাতের বেলা এবং কি হয়েছে। তো লোকটা বলে ভাই আপনি তো খুব লাকি মানুষ, আপনি ওখানে গেছেন এরকম পড়তে যাও পড়েন নাই, যাক আল্লাহ বাঁচাই দিছে আপনাকে, হ্যাঁ আপনি বেঁচে গেছেন আর কি। আমরা যারা দিনের বেলা কাজ করি আমরা দিনের বেলা ওদিকে যাই না, মানে ওই শেষের দিকে যাই না, এখানেই থাকি। তো যাক আপনি যাচ্ছেন আমি বলে দিব না, ওদের সুপারভাইজার আসলে তাকে জানাবো, আর আপনি আপনার মতো জানাই দিন। তো সরফরাজ বলে আচ্ছা ঠিক আছে। সরফরাজ আর মানে ওখান থেকে বিদায় নিয়ে চলে যাও, ওই চায়ের দোকানদারের সাথে একটু কথাবার্তা বলে এবং তাকেও সে শেয়ার করে সে কি দেখছে কালকে রাতে। চায়ের দোকানদার হাসতেছে মিটি মিটি, বলতেছে যে ভাই আমি জানি যে আপনি যখন যাচ্ছিলেন তখনই আমার কাছে মনে হয়েছে যে আপনার এখানে কাজটা আসলে সুখকর হবে না, আপনি যদি ফিরে আসেন আপনি হয়তো আর মানে যদি যাইতে পারেন আর কি আজকে সাবধানে, তা আপনি হয়তো আর কাজে আসবেন না। তো যাই হোক, যাক ভাই আপনার সাথে পরিচয় ভালো লাগলো বলে ওই লোকটা তাকে বিদায় দেয়, আর সরফরাজ চলে আসে এবং এসে সে ওই একটা ফোন করে তাদের ওই কোম্পানিকে জানায় দেয় যে সে আপাতত আর কাজ করতে ইচ্ছুক না, সে চিন্তা করে যে আমি বাড়ি চলে যাই, আমি সময় মতো যখন দরকার পড়বে তখন ঢাকায় আসব। তো সরফরাজ ওই চাকরি ছেড়ে দিয়ে সে চলে যায় তার বাড়িতে, কারণ সে চিন্তা করছে এখানে যদি লং টাইম থাকে তাহলে আবার তাকে কাজ করতেই হবে, কোনো জায়গায় দিবে বা দিবে না, বা সে এখানে আবার জোর করে পাঠাবে তাকে, তো সে চিন্তা করছে যে না তার পক্ষে সম্ভব না। সে তার মতো বলে যে আমি কাজ করতে চাচ্ছি না, আমার শরীর ভালো না, এসব মানে একটা এক্সকিউজ দিয়ে সে চলে যায় আর কি। এরপর সরফরাজ তো তার জীবনে এমনি সে তাদের গ্রামে অনেক ভৌতিক ঘটনা শুনছে বা ভৌতিক ভাইব পাইছে, তো কখনো যদি সেটা শেয়ার করে তাহলে সেটা শেয়ার করবো আপনাদের কাছে। যাই হোক, এই ছিল প্রথম ঘটনা আর আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। অন্য ঘটনাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অবশ্যই সেই মানুষের কনসেন্ট নিয়ে পাঠাবেন। যদি সেই ঘটনা মানসম্পন্ন হয় আমরা অবশ্যই শেয়ার করে ফেলব। আরও পাঠাতে পারেন আপনার জানা কোনো মিথ বা লেজেন্ড বা আপনার শোনা কোনো ঘটনা কোনো এলাকার সম্পর্কে শেয়ার করতে পারেন আমাদের কাছে। আর এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরব পরবর্তী ঘটনা নিয়ে। তবে যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আপনাদের মাঝে অদ্ভুত উলিতে আর নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন প্রবাল নর্থ ক্যারোলাইনা থেকে। এবং প্রবাল তার বন্ধু জেমস এর পারিবারিক একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব প্রবালের ঘটনায়। প্রবালের বন্ধু জেমস এর জন্ম নর্থ ক্যারোলাইনাতেই এবং সেখানেই সে বেড়ে উঠেছে, তো সেখানকার বিভিন্ন লেজেন্ড মিথ সেগুলো সে জানে। এবং প্রবালের সাথে সে অনেক গল্প করেছে, বিভিন্ন রকমের ঘটনা ইত্যাদি ইত্যাদি বলেছে বিভিন্ন সময়। তো প্রবাল যখন ইন্টারেস্টেড হলো যে সে একটা ঘটনা শেয়ার করবে, সে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জেমসকে, যে তোমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা যেটা মনে হয় বা যেটা সবচেয়ে ভয়ের মনে হয় তোমার মানে জানা ঘটনার মধ্যে, এর মধ্যে এরকম একটা ঘটনা আমাকে শেয়ার করো। তো তখন জেমস তার এক কাজিনের একটা ঘটনা বলে প্রবালকে, তার কাজিনের নাম ক্রিস, আর সেই ঘটনাটাই প্রবাল শেয়ার করেছে আমার কাছে। আমি চলে যাচ্ছি সেই ক্রিসের ঘটনায়। ক্রিস তখন কেবল হাই স্কুল শেষ করছে এবং সে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে এবং হি ওয়াজ ওয়েটিং যে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলে সে জয়েন করবে। আর তার খুব শখ ছিল হাই স্কুল লাইফ থেকে ঘোরাঘুরি। তার সে তার চাচার কাছ থেকে একটা মোটর বাইক পাইছিল, মানে চাচার একাধিক, তার চাচা ছিল বাইকার, তার খুব শখ একটা মোটর বাইক, হার্লি ফ্যাট বয়, এটা তার ভাতিজাকে দিছিল, মানে ক্রিসকে দিছিল। অ্যান্ড ক্রিস ওইটারে খুব টেক কেয়ার করতো, তার খুব শখ ছিল এটা নিয়ে বাইরে যাবে, দূরে কোথাও ঘুরতে যাবে, কিন্তু হাই স্কুল লাইফে এটা সম্ভব হয় নাই, সময় সুযোগের অভাবে। আর তার বাবাও খুব পড়াকড়ি করতো তার সাথে, তো সে চিন্তা করছে যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত ওই টাইমটা যদি সে যাইতে চায় কোথাও যেতে পারে, এরকম চিন্তা ভাবনা করতেছিল যে মানে হি ওয়াজ প্ল্যানিং মাথার মধ্যে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আর এর মাঝে সে চাকরির অ্যাপ্লাই করে অনেকগুলা ছোটখাটো কাজ, যেহেতু মানে তার পকেট মানি দরকার, টাকা পয়সা দরকার, তো একটা কাজের থেকে সে কল পায় এবং এই কাজটা বেশ দূরে। এই ঘটনা আজ থেকে বছর দশেক আগের। হ্যাঁ, তো সেই সময় এত বেশি অনলাইন অ্যাক্টিভিটিসটা এইভাবে এত বেশি হতো না আর কি। যাই হোক, অ্যাপ্লিকেশন করলেও সেখানে এখন মতো অনলাইন ইন্টারভিউ টিউ এত হতো না, যাইতে হতো ফিজিক্যালি। তো ক্রিসের যেতে হয়, এটা একটা স্টোর, এটা একটা স্টোর, এখানে হান্টিং অ্যান্ড ফিশিং স্টোর, মানে এখানে ফিশিং হান্টিং এর জিনিসপত্র বিক্রি হয়। তো ওইখানে একটা প্রিজার্ভ ফরেস্ট আছে, হ্যাঁ প্রিজার্ভ ফরেস্ট, যেখানে মানে মানুষ ক্যাম্পিং ট্যাম্পিং করে। তার পাইতে যেতে হয় বেশ উডস এর মধ্যে দিয়ে। তো ক্রিস চলে যায় সেখানে অ্যাপ্লিকেশন করে, তাকে যেদিন ডাকে সেখানটা ওনার যে ইন্টারভিউর জন্য, সেখানে সে চলে যায়। যাওয়ার সময় ক্রিসের কাছে খুব মানে ভালো লাগে, কারণ জায়গাটা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, দুই পাশে গাছ পাতা পড়ে আছে, অসাধারণ বাইকিং করতেছে, বেশ মজা। এদিকটায় সে আসে নাই, তো সে ঘুরতে ঘুরতে দেখে যে সেখানে নদী আছে, মানে নদীটা এরকম ঘুরে চলে গেছে পাশ দিয়ে। তো একটা জায়গা খুব সুন্দর, তার কাছে বেশ সুন্দর লাগে, খোলামেলা, এবং সে দেখে যাওয়ার সময় যে নদীর ওই পাশটায়, মানে ওই পাড়টায় যে আবার একটা প্লেন ল্যান্ড, অনেক দূর প্লেন ল্যান্ড, এবং সেখানে সুন্দর ঘাস আছে, গাছগাছালি পাশে, এবং তার দূরে একটা বাড়ি, খুব সুন্দর একটা দোতলা বাড়ি, খুব সুন্দর ওই জায়গায়। তো দেখে খুব সুন্দর লাগে, মানে ও তাকাই থাকে বাড়িটার দিকে ক্রিস। তো দেখতে দেখতে সে এই রাস্তা ধরে যেতে যেতে অনেক দূর মানে পার হয়ে সে পৌঁছায়। তো সে ক্যালকুলেট করে দেখে তার বাসার থেকে প্রায় 35 মাইলের মতো, 35 মাইল বেশ দূরে কিন্তু। তো চিন্তা করে যে হ্যাঁ আমার তো রাইডিং মোডেই আছে, আমি রাইডিং তো করাই হয় না, তো এটা একটা গ্রেট জিনিস। তো ওখানে যে এসে কথাবার্তা বলে এবং সেই ওনার যে আছে তো ক্রিসকে বেশ পছন্দ করে। তো দেখা যায় তাদের একটা ওই প্লেজার ফরেস্টের পাশেই হান্টিং ফিশিং স্টোর, এবং তারপর তার থেকে একটু দূরেই বোট হাউস, এই আর কি। টোটাল এই জিনিসগুলোর মধ্যেই কাজ ক্রিসকে বলে, এবং তার কাজ হচ্ছে যে সকাল থেকে জয়েন করবে এবং সে সন্ধ্যা বন্ধ কাজ করবে। এই দোকানটা খোলে হচ্ছে সকাল 11টায় এবং সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যায়। আর ওকে বলে যে আমাদের যেদিন মাঝে মাঝে এখানে আমরা প্রোডাক্ট রিসিভ করব সপ্তাহে 2 দিন, ওই দিন হয়তো তোমার ঘন্টাখানেক বেশি থাকা লাগতে পারে অর্গানাইজিং এর জন্য, টুকিটাকি লাগে। তো ক্রিস শুনে রাজি হয়ে যায়, সে বলে যে ঠিক আছে সপ্তাহে 2 দিন ছুটি, উইকেন্ডে ছুটি। তো যাই হোক ক্রিস রাজি হয়ে যায় এবং সে মোটামুটি ওইখানে তার জব ফিক্স করে সে চলে যায় বাসায়। তো আসার পথেও সে যখন দেখতেছে ওই জায়গাটা, নদীর ওই জায়গাটা, সে বাইক স্লো করে করে থামে। তো তার কাছে বেশ লাগে, বাইকটা একপাশে রেখে সে দাঁড়ায়, দেখে যে পাতাগুলা মানে গাছের পাতা পড়ে জায়গাটা কেমন জানি কালচে টাইপের হয়ে গেছে, অনেক পাতা পড়ছে ওই জায়গায় এবং নিচু হয়ে নদীর মধ্যে নেমে গেছে এবং পানি কুলকুল করতেছে পাশে, এবং অসাধারণ একটা পরিবেশ, পাখি ডাকতেছে, গাছগুলা এরকম দাঁড়ায় আছে, ওইখানে গাছের পাতা পড়ছে অনেক, মানে ওই সময় পাতা পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ক্রিস চিন্তা করে মানে তার ইমাজিনেশন পাওয়ার ভালো যে সন্ধ্যার পর কেমন লাগবে এই জায়গাটা ফিশিং করার জন্য, অন্যরকম একটাই। ক্রিসের যদিও ফিশিং লাইসেন্স আছে, সে সার্টেন টাইম ওখানে মাছ ধরতে পারে, তার এটা তার পারমিট করা। তার বয়স হওয়ার সাথে সাথেই তার বাবা তাকে ফিশিং পারমিট করে দিয়েছিল যাতে সে একাও গিয়ে মাছ ধরতে পারে, কারণ সবসময় তার বাবা যেতে পারে না, আগে তার বাবা যেত মাছ ধরতে। তো মনে মনে ক্রিস ঠিক করে যে আমি এই জায়গায় মাছ ধরবো, আমি যদি এখানে কাজ করি আমি কখনো উইকেন্ডে হলে অথবা কাজের পরে এসো মাছ ধরবো, এখানে বসবো, আমি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা সে ডিসাইড করে সেদিন বাসায় চলে আসে। তো তার 2 দিন পরে তার কাজে জয়েন করার পালা। তো সে সকালবেলা যায়, 2 দিন পরে গিয়ে সে কাজে জয়েন করে, এবং জয়েন করে মোটামুটি তার ভালোই লাগে, যদিও জায়গাটা খুব কোয়াইট, মানুষজন একদম নাই, কিছু ওই দূরে যারা ক্যাম্প করছে তারা কয়েকজন আসে ফিশিং ইকুইপমেন্ট নিতে, এটা নিতে ওইটা নিতে। তো তার কাছে ভালোই লাগে, ফিশিং এর ব্যাপারে তার খুব আগ্রহ, সে গল্প করে মানুষের সাথে, আর যেই টাইমটা সে ফ্রি থাকে গোছায়। তো যাই হোক প্রথম দিন কাজ করে যখন ফিরতেছে রাতের বেলা, তখন কিন্তু সন্ধ্যা, মানে 7টা বেজে গেছে, 7টার পরে মানে বেশ মানে বেলা গড়াই গেছে এরকম একটা অবস্থা, মানে সন্ধ্যা হয়ে আসতেছে, মানে অন্ধকার হয়ে আসতেছে। তো ওই সময় তার কাছে মনে হয় যে এই পথটা বেশ কেমন যেন একটু স্পুকি, কারণ যখনই সন্ধ্যার আলো মিলায় যাচ্ছে সে যে রাস্তা দিয়ে আসতেছে, দুই পাশে কিন্তু গাছগাছালি, মাঝখানে চিকন রাস্তা, দিনের বেলা যে রাস্তাটা অনেক চার্মিং মনে হচ্ছিল এটারে এখন স্পুকি লাগতেছে, মনে হচ্ছে যে এই যে গাছগুলো হচ্ছে মেইজ, মানে এটার ফাঁক দিয়ে কারণ পাতা তখন ঝরে যাচ্ছে এরকম সময়, সেটা যেমন দেখা যাচ্ছে পাতা যখন ঝরে যায় ওইখানকার গাছগুলো দেখা যায় নেড়া নেড়া হয়ে যায়। তো ওই জায়গাটা ওরকম লাগতেছিল তার কাছে, এবং কুয়াশা ওই নেড়া ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিয়ে কুয়াশা আস্তে আস্তে ডেভেলপ করতেছে। তো ক্রিসের কাছে একটু অন্যরকম লাগে, জারি এর তার একটা লুক, মানে মজাই লাগে কারণ সে এইসব ব্যাপার খুব পছন্দ করে। তো বাই দ্য টাইম সে ওই যে পানির কাছে চলে আসছে হাতে জায়গা থেকে, ওই জায়গায় তখন বেশ খানিকটা ডার্ক হয়ে গেছে, শুধু পশ্চিম আকাশে হালকা লালচে আভা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ওই যে ওখানে যে বাসা আছে একটা, সেই বাসার উপর দিয়ে দেখা যাচ্ছে হালকা আকাশ লালচে, কেমন যেন একটা পরিবেশ, এবং বাসাটার আশেপাশের পরিবেশটা এই পড়ন্ত সন্ধ্যায় মানে রাত হয়ে আসছে সেই সময় আরেকটু অন্যরকম লাগে তার কাছে। মনে হয় যে একটা বাড়িতে বাতি জ্বলে ওঠার কথা, কিন্তু সেই বাড়িতে কোনো বাতি জ্বলে নাই, অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে ওই সেই ইসের এগেনস্টে লালচে আলো, আকাশের লালচে আলোর এগেনস্টে বাসাটাকে আরো কেমন যেন লাগতেছে। যাই হোক ক্রিস কিছুক্ষণ দেখে চলে আসেন, এবং বাই দ্য টাইম সে যখন নাকি পুরো রাস্তাটা বের হয়ে যায়, মানে এই যে মানে উডজের ভেতরে রাস্তা থেকে বের হয়ে আসে, ততক্ষণে প্রায় অন্ধকার হয়ে গেছে পুরো। যাই হোক বাসায় চলে আসে এবং এইভাবে সে কাজ করা শুরু করে কয়েকদিন, এবং কাজ করতেছে। তো তারপরে উইকেন্ড আসে, মানে ফ্রাইডে হচ্ছে ক্রিসের জন্য শেষ দিন সপ্তাহের কাজের, কারণ স্যাটারডে সানডে সে কাজ করে না, উইকেন্ডে ওই 2 দিন তার বসই কাজ করে, আর তার বসের সাথে একজন এক্সট্রা পার্ট টাইম হেল্প আছে, সে কাজ করে। তো ক্রিসের কাজ হচ্ছে যে লাস্টের দিন মানে ফ্রাইডেতে তাদের ওই ডেলিভারি আসে, জিনিসপত্র ডেলিভারি আসে, মালপত্র, সেগুলো গোছায়। ওই জন্যই তার বস বলছিল তোমাকে ওভার টাইম করা লাগতে পারে একটু ওই দিন, কারণ ওই দিন ওই জিনিসপত্র গোছায় রেখে সবকিছু ক্লোজ করতে করতে একটু টাইম লেগে যায় আর কি। তো ক্রিস ওই দিন বাসা থেকে আসার সময় তার ফিশিং পোল মানে ফিশিং রড আর জিনিসপত্র নিয়ে আসছিল। তার ইচ্ছা হচ্ছে যে আজকে রাতে সে যাওয়ার পথে সে ফিশিং এ বসবে ওই জায়গায়, ফার্স্ট ট্রাই করবে। তো সে তার জিনিসপত্র কিন্তু তার মোটর বাইকের সাথে লাগায় রেখে দিচ্ছে ওখানে, কাজ করে ওই দিন সারাদিন কাজ করতে করতে। তার বসকেও সে বলে যে আই হ্যাভ সিন সাম প্লেস, আমি একটা প্লেস দেখছি, দেন আই এম গোনা গো ট্রাই দেয়ার টুডে। তো তার বস বলে যে ওকে বি কেয়ারফুল, মানে সাবধানে থেকো, হ্যাঁ রাত্রেবেলা ওখানে মানুষজন থাকে না, তো বিয়ার চলে আসতে পারে যে কোনো সময়, বিয়ার বের হয়ে আসে অনেক সময়। তো বিয়ারের কথা শুনে খুব একটা কেয়ার করে না ক্রিস, কারণ ক্রিস আসলে এগুলোতে অভ্যস্ত, সে জানে নর্থ ক্যারোলাইনার তাদের এলাকাটা হচ্ছে যে মাউন্টেন এরিয়া, তো ওইসব জায়গায় বিয়ার আসতেই পারে। তো সে বলে যে নো 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 ইটস ওকে, ইন আল ওয়াচ আউট, মানে আমি এটা দেখব, অসুবিধা নেই। তো ওই দিন কাজ করতে করতে বেশ লেট হয়ে যায় ক্রিসের, নর্মালি তার 7টায় বেরোনোর কথা, কিন্তু ওই দিন 9:30 মতো বেজে যায় তার কাজ শেষ করতে করতে। তো তার বস তাকে বিদায় দেয়, সে বসের বস আরেক কিছুক্ষণ থাকবে, 10টা পর্যন্ত থেকে তার বস যাবে। তো সে বসের কাছ থেকে বিদায় নিয়ে সে বের হয়ে আসে। তো বের হয়ে এসেই দেখতেছে যে বেশ নীরব চারিদিক, মানে তাদের যে স্টোরের চারপাশ পুরোটাই ফাঁকা। অন্য সময় তাদের এই পাশে একটা ছোট্ট ডাইনার আছে, তো ওই ডাইনারে মানুষজন আসে। এখন দেখা যাচ্ছে যে কোন ফর সাম রিজন ডাইনারটাও মানে ক্লোজ হয়ে গেছে 9টার দিকে, মানুষজন চলে গেছে ওইখানে, কেউ নাই, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই, সামনে পুরো ফাঁকা লটটা খাঁকা করতেছে, আর স্ট্রংলি ঝিঝি পোকার শব্দ পাওয়া যাচ্ছে, মানে রাত। তো ক্রিস আজকে ফিল করলো তাদের এই জায়গার রাতটা প্রথম, এই কয়দিন তো সে চলে গেছে সন্ধ্যার সময়। তো যাই হোক, সে গিয়ে তার বাইকে উঠে এবং সেই দোকান থেকে কিছু নিয়ে আসছিল, ফিটস কিনে আনছিল, যে মাছ ধরার জন্য সেগুলো কিনে আনছিল। তো সেগুলো সে তার এখানে একটা ছোট্ট এরকম বাক্সের মতো আনছিল, বাক্সের মধ্যে রেখে দেয়, রেখে সে বাইক স্টার্ট করে। তো বেশ একেবারে নীরব জায়গার মধ্যে তার বাইকের শব্দ বেশ মানে বেশ ভারী লাগে। তো সেখান থেকে সে পুল আউট করে, যাওয়ার সময় যা হাত দেখা যায় তার ওনারকে। বের হয়ে আসছে, বের হয়ে এসে সে যখন রাস্তায় উঠছে, রাস্তাটা আজকে বেশ আরো অন্যরকম লাগতেছে, কারণ তার হেডলাইটের আলো পড়াতে সামনের দিকটা যতটুকু আলোকিত হচ্ছে, দুই পাশে কুয়াশা এসে চলে যাচ্ছে রাস্তার এই পাশ থেকে ওই পাশে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো পুরো রাস্তাটাই মানে বেশ ভীতিকর লাগতেছে, কারণ আরো কোনো গাড়ি ঘোড়াও নেই, একা একা চালা যাচ্ছে রাতের বেলা, আকাশে চাঁদ আছে এবং চাঁদের আলোই গাছগাছালির ফাঁক দিয়ে এসে যখন রাস্তায় পড়তেছে, অন্যরকম একটা আঁকিবুকি তৈরি করতেছে। তো ক্রিসের কাছে অনেকটা অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। তো যাই হোক, সে আঁকা এবং রাস্তা কিন্তু আঁকা বাঁকা, সেই আঁকা বাঁকা রাস্তা ধরে চালাতে চালাতে ক্রিস এক সময় চলে আসে সেই জায়গাটায়, সেই যে যে জায়গাটার মধ্যে সে মাছ ধরতে চায় নদীর পাড়ে, ওই জায়গাটা একটু খালি, মানে ওই জায়গাটায় সম্ভবত তার কাছে দেখে মনে হয় যে একটা সময় মনে হয় মানুষ বোট টোট এখানে ভিড়াইত। এবং সে ওখান থেকে দেখতেছে যে বেশ কুয়াশা আছে, এখানে নদীর উপাস থেকে ভেসে ভেসে যাচ্ছে, আর দূরে ওই বাসাটাকে দেখা যাচ্ছে চাঁদের আলোতে, ওই দোতলা বাড়িটা পুরাপুরি মানে ভৌতিক লাগতেছে, কারণ ওখানে কোনো বাতি জ্বলতেছে না। সো দ্যাটস মিন মানে ওখানে মনে হয় কেউ থাকে না এরকম লাগতেছে। এবং ওই বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যে জায়গাটা মানে ঘাসের একটা মাঠের মতো, মানে বেশ খোলা একটা জায়গা বাসার পর্যন্ত যাওয়ার জন্য, এবং সেই জায়গাটার মধ্যে বড় বড় ঘাস হয়ে গেছে, বাতাসে সেগুলো দুলতেছে, চাঁদের আলো পড়ে আরো অন্যরকম লাগতেছে, মাঝে মাঝে মানে মানে ঝাঁকে ঝাঁকে কুয়াশা এসে ওদিক থেকে ছেড়ে যাচ্ছে। তো ক্রিসের বাইক তখনও কিন্তু স্টার্ট, এবং ধুপ 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 শব্দ হচ্ছে হার্লির, আর তার হেডলাইটটা যে পড়ছে দূরে পানির মধ্যে। তো সে স্টপ করে দিল তার মানে বাইক কাট অফ করে দিল, ইঞ্জিন কাট অফ করে দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত নির্জনতা মানে তৈরি হলো সেখানে, একদম নিস্তব্ধতা, মানে এতক্ষণ যে একটা ভারী শব্দ হইতেছিল ইঞ্জিনে সেটা থেমে গেছে, অন্যরকম পানির কুলকুল শব্দ শোনা যাচ্ছে, আর মানে ঝিঝি পোকা কুলকুল শব্দের মধ্যে পুরো পেছনের গাছগাছ গাছালিগুলো দেখা যাচ্ছে। ক্রিসের কাছে পুরাই অন্যরকম লাগলো, মনে হলো যে পরিবেশটা তো পুরো ডিফারেন্ট, এবং কোনো মানুষজন নাই, কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না রাস্তা দিয়ে। তো ক্রিস একবার চিন্তা করলো যে আমি কি নামবো ফিশিং পোল নিয়ে নাকি চলে যাব। এই চিন্তা করতে করতে সে মানে সাহস করে সে ওখান থেকে তার পোল বের করলো, করে সে বক্স খুললো, এবং তার এই পাশে একটা কন্টেইনারও লাগানো আছে, সে চিন্তা করছে মাছ ধরলে এখানে ই করে যাবো, সেই কন্টেইনারের মধ্যে আপাতত তার ওই জিনিসপত্র রাখছে সে নেট টেপ মাছ তোলার জন্য। তো সে মোটামুটি প্রিপারেশন নিয়ে এই চাঁদের আলোই কিন্তু পড়তেছে এখন পর্যন্ত, সে তার সাথে এখানে একটা ছোট্ট একটা ল্যাম্প আছে, ল্যাম্পটাও জ্বালায় নিয়েছে সে, ওই চাঁদের আলোতেই ওগুলো নিয়ে সে তার বড়শির মধ্যেই দিয়ে পানিতে ফেললো। ওই পাড়ে দাঁড়ায় আর কি, যে জায়গাটা পানি ছলাচ ছলাচ করে বাড়ি খাচ্ছে। তো ফেলে সে বসে আছে চিন্তা করতেছে, এবং সে মাঝে মাঝে শীষ বাজাইতেছে, চিন্তা করতেছে যে মানে নিজের নির্জনতা কাটাচ্ছে আর কি ওই শীষ বাজায় আর কি। তো এর মধ্যে হঠাৎ করে তার সেই বড়শিতে মাছ ধরা পড়ছে, বুঝতে তার ফটটা উঠতেছে, সে টানা টানি শুরু করলো। তারপর সে বড়শি নিয়ে খেলতে খেলতে বুঝলো যে মাছটা মোটামুটি বড়ই, খুব একটা মানে ছোট সাইজ না। তো টানতে টানতে এক সময় যখন কাছে নিয়ে আসছে, সে চিন্তা করলো এখন মাছ উঠাইতে হবে। তো সে তার নেট নিয়ে তাড়াতাড়ি গেল ওইখানে, বড়শিটাকে ধরে এক হাতে বাঁহাতে ধরে, এখানে একা তো এখানে তার কেউ নাই, তো সে বেশ ঝাঁকি ফিল করতেছে আর কি। তো মাছের লেজের বাড়ি মানের মধ্যে ফিল করতেছে। তো যে সে নেট দিয়ে মাছটাকে ধরার চেষ্টা করলো, তো বেশ উল্টা পাল্টা করতেছে মাছ, এক পর্যায়ে সে ধরে ফেললো, নেটে ঢুকায় ফেলছে, ফেলে উপরে তুলছে। সো উলে মানে মাছটাকে উঠায় নিয়ে আসছে এখানে, আর বুঝতেছে বেশ বড়, মানে বেশ খানিকটা বড় সাইজের একটা মাছ। তো তুলে এনে এখানে সে তাকায়, সে দেখ বোঝার চেষ্টা করতেছে কি। তো চাঁদের আলো তো খুব ভালো বোঝা হচ্ছে না, তবুও সে বুঝতে পারলো এটা একটা রেইনবো ট্রাউট। তো বেশ খুশি সে, মানে একটা মাছ পেয়ে গেছে এখানে, মানে এই বড়শি ফেলার কিছুক্ষণের মধ্যেই, খুব ভালো লাগতেছে। তো সে তার সাথে যে কন্টেইনার ছিল মাছ রাখার জন্য, ইটস লাইক এ কাইন্ড অফ লাইক এ বাকেট, ওইটার মধ্যে মাছ রাখলো, মাছ নড়াচড়া করতেছে, সেখানে ঢেকে দিয়ে আবার আসছে, আবার এসে আবার সে ওখানে দিয়ে আবার ফেললো, মানে সেই ফিট দিয়ে আবার ফেললো সে তার বড়শি। তো ফিট দিয়ে বসে আছে সে, বড়শি ফেলে বসে আছে। এবার সে বসছে পাশে যে পাড়, পাড়ে বসে সে ই ধরে রাখছে। তো অনেকক্ষণ পার হয়ে গেছে, ও মাঝে মাঝে তার যে ওই মাস্টার এনবোট আউট ধরছে, ওইটা ওই তার বাকেটের মধ্যে লাফাচ্ছে, শব্দ পাইছে, ঠটা ঠটা করে লেগে বাড়ি মারতেছে। তো অনেকক্ষণ সে আছে, তো একটু পরে সে অবাক হল যে পানির মধ্যে মনে হলো নড়াচড়া, যেখানে সে বসি ফেলছে সেই জায়গাতে মনে হচ্ছে যে কেউ যে সাঁতরে আসে এরকম লাগতেছে তার কাছ থেকে। তো অবাক হলো, কে সাঁতরে আসতেছে? তো ক্রিসের কাছে একটা ফ্ল্যাশ লাইট থাকতো ছোট্ট, মানে এই যে দুইটা ডাবল এ ব্যাটারি ঢুকানো, তো সেটা বের করে ওই জায়গা পানির মধ্যে মারলো। তো মেরে দেখছে ওই জায়গাটা আলোকিত হয়েছে, ওই জায়গায় মনে হলো যে একটা মানে কেউ ডুব দিল পানিতে, মানুষ একটা ডুব দিল এরকম। তো সে চিন্তা হলো কে, যে ফ্ল্যাশ লাইট দিয়ে দুই দেখতে দেখে আর কিছু দেখে না। একটু পরে তার থেকে প্রায় হাত দুয়েক দূরে মনে হলো ভুস করে পানির তল থেকে কে ভেসে উঠলো। তো ক্রিস ফ্ল্যাশ লাইটটা মারছে, মেরে এক সেকেন্ডে যখন দেখতেছে যে একটা মেয়ে পানির তল থেকে ভেসে উঠছে, একটা মেয়ে, তার মাথা ভেসে উঠছে, চুল বিজা এরকম। তো সে সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা সরাফ হচ্ছে, মেয়েটাও মানে এরকম হাত দিয়ে মুখের সামনে আলো ডাকছে, বিরক্ত হয়ে তাকে বলতেছে ডু ইউ মাইন্ড টার্নিং অফ দ্য লাইট, আর কণ্ঠটাও জানি কেমন ফ্যাশ ফ্যাশে টাইপের মেয়েটা। তো ক্রিস সাথে সাথে বলছে আই এম সরি আই ডিডন্ট মিন টু পুট ইট অন ইয়োর ফেস, বলে সে সরায় তাড়াতাড়ি লাইট অফ করে দিছে। তো মেয়েটা তাকে বলতেছে হে ইউ ওয়ানা গেট মোর ট্রাউটস, দে আর লট অফ ট্রাউটস ওভার দেয়ার। তো ক্রিস আবার তাকে জিজ্ঞেস করছে ওয়ের, তো মেয়েটা ওই পাশে দেখাচ্ছে, তাদের ওই নদীর ওই পারে ওই গাছ আছে, একটা গাছের পাশে দেখাইতেছে, দেখায় বলতেছে দেয়ার আর কোয়াইট এ ফিউ ট্রাউটস সুইমিং ডাউন দ্য স্ট্রিম। তো ক্রিস একটু অবাক হয়েছে, তাকে বলছে হাউ ডু ইউ নো, মানে মেয়েটা তাকে বলছে যে ওখান থেকে অনেকগুলা ট্রাউট মাছ আছে ওই স্রোতের দিকে যাচ্ছে আর কি। তো সে বলছে হাউ ডু ইউ নো, কিভাবে তুমি জানো যে ওই দিক দিয়ে যাচ্ছে? তো বলছে গো ট্রাই। তো তখন ক্রিস বলতেছে যে আমি যাবো কেমনে, তো নদীর ওই পারে, নদীর ওই পারে যাওয়ার কোন উপায় আছে? মেয়েটা বলে ইয়া আউট শো ইউ কাম, আমি তোমার দেখাইতেছি, বলে সাঁতার কাটা শুরু করলো মেয়েটা। মানে ওইদিকে, মানে তার যেদিকে ক্রিস বসা ওইদিকে পাড় ধরে সাঁতরায় যাচ্ছে। তো ক্রিস একটু অবাক হইল যে মেয়েটা কে, এরকম অন্ধকারের মধ্যে তাকে এরকম দেখাইতেছে, কথা বলতেছে। তো ক্রিসও মানে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি, মেয়েটা সাঁতরায় পানি দিয়ে ওইদিকে যাচ্ছে, সে দেখতেছে আর কি যে তার পিঠ পর্যন্ত দেখা যাচ্ছে, সাঁতরায় যাচ্ছে, ক্রিস হেঁটে রওনা দিল পাড় ধরে। হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখতেছে যে একটা এরকম মানে ঝোপালো জায়গা আর কি, মানে বেশ গাছটা এরকম ডালপালা মেলে আছে, ওইটা নিচ দিয়ে সাইডে একটা মাটির উঁচু জায়গা। তো সেই জায়গায় মেয়েটা এসে বললো হে হিয়ার, এরকম করে হাত দেখাচ্ছে। তো এই চাঁদের আলোতে দেখা যাচ্ছে যতটুকু, ক্রিস কিন্তু আলো মারতেছে না। তো সে হেঁটে হেঁটে গেছে যে ওই যেখানে মেয়েটা হাত দেখাইল ওই জায়গায়, তো দেখতেছে যে ওইখানে পাশে একটা নৌকা, এবং বোঝা যাচ্ছে যে বেশ মানে রং টং করা নৌকা। কিন্তু ক্রিস যখন কাছে যে নৌকাটার দিকে উঁকি দিল, উঁকি দিয়ে দেখে মনে হচ্ছে যে বেশ পুরানো, মানে এখানে রাখা অনেকদিন ধরে। তো সে মেয়েটারে বলতেছে ইউ মাইন্ড ইফ আই সি ইট উইথ দ্য লাইট, বলে যে নো নট এ প্রবলেম। তো সে লাইট মারছে, মেরে দেখতেছে যে নৌকার ভেতরে পানি জমানো প্রায় অনেকখানি, মানে এসে। তো সে বলছে হুম ইটস কোয়াইট ওল্ড, হাউ ক্যান আই গো, মানে এটা অনেক পুরানো, হাউ ক্যান আই গো, উইল ইট টেক মি ওভার দেয়ার, এটাকে আমার নিবে ওই পাশে? তো মেয়েটা বলছে ইয়া শিওর ইউ ট্রাই। তো সেইখানে দেখতেছে, তো ক্রিস তাকায় দেখলো যে ওখানে যে ওইটার যে বইটা, বইটাও রাখা আছে নৌকার মধ্যে। মানে এই নৌকাটাকে ইউজ করতে এইখানে কেউ রেখে দিছে, মানে দিস ইজ দ্য প্লেস, নদীর ওই পাশ থেকে এসে এখানে এটা রাখা এবং এই পাশ থেকে ওই পাশে যায় নৌকা দিয়ে। তো ক্রিস খুব অ্যাডভেঞ্চারাস ফিল করলো যে সে রাতের বেলা যাবে কিনা ওইখানে, যদিও এই নদীর এই অংশটা খুবই চিকন, মানে বেশ বড় না, কাইন্ড অফ লাইক খাল, খালের মতো লাগতেছে দেখে। তো সে কিছুক্ষণ চিন্তা করে তো দেখলো যে মেয়েটা আবার সাঁতরাচ্ছে, সে দেখতেছে মেয়েটাকে সাঁতরায় সেই যেদিক থেকে আবার হেঁটে আসছে ওদিকে যাচ্ছে। তো সে চিন্তা করলো যে আমি যাই। তো সে চিন্তা করে আবার সে হেঁটে গেল তার ওই জায়গার থেকে, তার বালতি বড়শি এগুলো নিয়ে, সে তার বাইকটা ওই জায়গায় রাখা, সে হেঁটে আসলো ওই জায়গায় এবং নৌকার মধ্যে উঠাইলো। উঠায় দেখলো যে নৌকা যখন সে ঠেলা দিচ্ছে পানিতে তখন বেশ ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে এবং বেশ ঘস ঘস শব্দ হইতেছে, মানে মানে নৌকাটা অনেকদিন ধরে এই জায়গায় স্টাক হয়ে আছে, এই জায়গায় সাধারণত মানুষ যাওয়া আসা করে না, বা নৌকাটা কিভাবে এখানে আসে হুনোস। এবং এই চাঁদের আলোতে বোঝা যাচ্ছে যে সাদা রং করা ছিল উপরে, বডির উপরে সাদা কালার করা ছিল বোটটার উপরে। যাক, সে পানিতে নামাইলো নৌকাটা এবং সে নিজে উঠছে, যখন দেখে ক্যাচ ক্যাচ করতেছে আর কি, নৌকা খুব ভালো যে কন্ডিশনে তা না, নৌকাটারে সে মোটামুটি বাওয়া শুরু করলো। খুব বেশি স্রোত ছিল না নৌকা, নদীতে হালকা স্রোত, তো সে মোটামুটি ট্রাই করলো যে নৌকাটাকে ওই পাশে নিয়ে যাওয়ার। তো নৌকা যাচ্ছে স্রোতে, যদি একটু এদিক ওদিক হচ্ছে, তো মেয়েটারে আর দেখা যাচ্ছে না, খুবই অবাক কাণ্ড। সে তাকায় দেখলো ডাইনে বামে মেয়েটার নাই। তো সে বললো কি রে, আমারে দেখাইলো যে ওইখানে গাছের ওইখানে মাছ আছে এবং স্রোত দিয়ে মাছ দিতেছে, ওই বা জানে কেমনে। যাই হোক, সে মোটামুটি নৌকা বাইতে বাইতে যেখান থেকে শুরু করছিল ঠিক ওই জায়গা না, আর একটু এই সাইডে চলে আসছে সে নৌকা নিয়ে, মানে নৌকাটা স্রোতের টানে আর এই পাশে চলে আসছে। ওই গাছে ঘ্যাচ করে সে নৌকাটা পাড়ের মধ্যে রাখতে পারছে। তো রেখে সে ওখান থেকে নামলো তার জিনিসপত্র নিয়ে এবং নৌকাটা সে ওই জায়গায় নৌকাটা যে দড়ি দিয়ে বাঁধা ছিল, এবং সে দড়িটা ধরেও বুঝছে যে দড়িটাও বেশ পুরানো, মানে বেশ ইটস ভেরি ওল্ড। তো সেখানে সে ওই ওখানকার একটা গাছের সাথে সে নৌকাটাকে বাঁধলো, বেঁধে তার জিনিসপত্র নিয়ে নামছে। নেমে ক্রিস হাঁটতে হাঁটতে গেল যে মেয়েটা যেখান থেকে গাছের ওইখানেই দেখেছে ওই জায়গায়, ঠিক ওই জায়গায় গিয়ে সে তার বড়শিটা পাতলো আর কি, বড়শি ফেললো ওইখানে। তো বড়শি ফেলছে, বড়শি ফেলে সে একটু হাঁপাইতেছে, কারণ এতক্ষণ কষ্ট করে আসছে, প্যাডেল করছে নৌকা, শরীরটাও খারাপ লাগতেছে। তো বড়শি ফেলে সে চিন্তা করতেছে এই মেয়েটা কই গেল, সে তার খুব কিউরিয়াস এই মেয়েটা দেখার যে মেয়েটা কই। তো সে মেয়েটাকে দেখতেছে না। এই ফাঁকে তার হঠাৎ ইচ্ছা হলো যে আমি তো এবার নদীর এই পারে দেখি তো বাড়িটার কি অবস্থা। তাকাইলো বাড়িটার, বাড়িটা দেখে মনে হইতেছে যে বাড়িটা একেবারে মানে পুরোপুরি একদম হন্টেড বাড়ি, যেরকম দেখায় মুভি টুভিতে, জাস্ট লাইক দ্যাট, মানে চাঁদের আলো পড়ে একটা অন্যরকম মানে একটা লুক তৈরি হয়েছে বাড়িতে। বাড়িটার সামনের অংশে মোটামুটি ঘাস বেশ বড় হয়ে গেছে, চাঁদের আলোগুলো ওইটা জানলার সারশিতে রিফ্লেক্ট করতেছে, একটু গা কাটা দেওয়ার মতো অবস্থা, মানে ক্রিসের কাছে একটু গা কাটা দেওয়ার মতো অবস্থা লাগছে। যাই হোক, সে অনেকক্ষণ বসে ধরে রাখছে, একটু পরেই তার ফটনা নড়লো, সে বুঝলো যে মাছ আটকাইছে বড়শিতে। যাই হোক, সে টানাটানি শুরু করলো, একটু পরে বুঝলো যে মাছ আছে, সে টানাটানি করলো, খেললো, একটু পরে সে বুঝলো মাছ এসে পড়ছে গোড়ায়। তো এইবার সে যখন গেছে যে সে একদম গোটাচ্ছে, তার রিল গোটাইতেছে গোটাইতেছে গোটাইতেছে, মাছের লেজের বাড়ি পড়তেছে, সে তো বুঝতেছে বেশ বড় মাছ, মোটামুটি আগেরটার থেকেও বড়, ঠাস 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 করতেছে, মানে পানির মধ্যে হুসফুস করে বাড়ি মারতেছে। তো সে যখন নাকি মাছটাকে তোলার জন্য সে ওই নেটটা নিয়ে গেছে কাছে, এই সময় ফোস করে ওই পাশ থেকে মাথাটা ভেসে উঠলো মেয়েটার, যে মেয়েটাকে সে দেখছিল ওই পাশে, মেয়েটা ভেসে উঠলো। মেয়েটা বলল সি আই টোল্ড ইউ। এইবার সে দেখলো যে মেয়েটার চোখটা মনে হচ্ছে কালচে একদম, মানে কালো কুচকুচো, এখানে চোখের মধ্যে কোনো মনি নাই, আর মেয়েটার মুখে সুচালো দাঁত, মানে ফেনাইন যেরকম থাকে সেরকম। তো ক্রিস ভয়ের চোটে তার নেটটাই এরকম ছেড়ে দিছে ভয়ে, মাছ তুলবে কিসে, এবং সে দেখলো মেয়েটা হাত দিয়ে মাছটাকে নিয়ে ফেললো এরকম করে, মানে হাতটাকে মাছটাকে নিয়ে আস্তে করে আবার ডুব দিল পানির নিচে, মাছটাকে ধরে ফেলছে, ধরে ডুব দিল পানির নিচে। তো ক্রিস প্রচন্ড রকমের ভয় পেয়েছে, তার সারা শরীর কাটা দিয়ে গেছে, সে বুঝতে পারছে যে এটা খারাপ কিছু, মানে এটা কোনো মানে মানুষ তো নাই, অন্যরকম কিছু। সে আস্তে করে উঠে গেছে, উঠে যেয়ে সে চিন্তা করতেছে যে আমি চলে যাব, দ্রুত সে হাঁটা ধরছে ওইখানে সেই ইসের দিকে, নৌকাটার দিকে, সে নৌকাতে যে উঠবে তার জিনিসপত্র নিয়ে, সে হাত দিয়ে যতটুকু পারছে থাবায় থুবায় নিছে তার জিনিসপত্র। তো জিনিসপত্র নিয়ে সে দৌড় দিল, দৌড় দিয়ে যে সে নৌকার কাছে যেতে যেতে দেখে, মানে নৌকা থেকে কিছুটা দূরে আসছিল আর কি, সে নৌকা থেকে কিছুটা এই সাইডে চলে আসছিল, তো নৌকার কাছাকাছি যেতে দেখে নৌকার একটা মাথা পানির তলে চলে যাচ্ছে, মানে এজ ইফ নৌকার তলা যদিকে ফুটা করে দেয় নৌকাটা ডুবে যায় যেরকম, সেরকম নৌকার একটা তলা একদম তলায় চলে যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে নিচের দিকে। কৃষক তো একদম আত্মা উড়ে গেছে ভয়ে যে সে কি করবে, এটা কেমনে কেমনে সম্ভব, এখন সে নৌকার নদীর এই পাশে আসছে, কি অবস্থা, এটা কেমনে সম্ভব। এই সময় সে হঠাৎ দূরে শুনে চিৎকার তার পিছনে, মানে খুব কর্কশ কণ্ঠে যে চিৎকার করে সেরকম, মানে এই গাছগাছালির ওই পাড় থেকে, মানে মনে হচ্ছে ওই যে পেছনে যে বাড়িটা, বাড়ির ওখান থেকে চিৎকারটা আসছে, এবং একটু পরে সে গাছগাছালির মধ্যে তার পেছনের যে বুটস টাইপের ওটার মধ্যে থেকে আসতেছে। তো ক্রিস আসলে আর এত কিছু চিন্তা না করে সোজা পানিতে লাভ দেয়, সে ধপাস করে পানিতে লাভ দিয়ে পড়ে সাঁতরানো শুরু করে। সে তো পানিতে তার সাঁতরাইতে সমস্যা হচ্ছিল, পায়ের মধ্যে জুতা পরা, তার উপর হচ্ছে পানি ঠান্ডা আর স্রোত আছে পানিতে, এই স্রোতেও তাকে দূরে নিয়ে যাচ্ছে ঠেলে, এবং সে পায়ে যেহেতু এই জুতা পরা, জুতা ভিজে ভারী হয়ে গেছে এবং প্রচন্ড ফোর্স দিতে হচ্ছে তাকে প্যাডেল করার জন্য। তো অনেক জোরে সে প্যাডেল করার চেষ্টা করতেছে, প্যাডেল হচ্ছে, এবং এক পর্যায়ে তার গায়ের মধ্যে শক্তি প্রায় শেষ হয়ে আসছে, জ্যাকেট পরা ছিল, জ্যাকেট ভারী হয়ে গেছে পানিতে, তো সে মনে হচ্ছে সে ডুবে যাবে এরকম একটা অবস্থা। এই পর্যায়ে সে পেছন ফিরে তাকায় যে কি অবস্থা, পিছনে একবার তাকায় দেখে যে যেখানে নৌকা ছিল এই ছিল সেখান থেকে বেশ খানিকটা দূরে চলে আসছে সে, আর সে পাড়ের কাছাকাছি চলে আসছে এই পাড়ের। তো তখন তার মধ্যে একটা নতুন উদ্দীপনা হয়, সে অনেক মানে অনেক লাস্টে মানে শরীরের সব জোর একত্র করে সাঁতরানো শুরু করে, এবং এই স্রোতের সাথে সাথে বেশিটা দূরেও চলে যায়। তো সাঁতরায় যে সে এক জায়গায় মানে পাড়ের দিকে সে ঠেকে আর কি, পাড়েতে চলে আসে, আছড়ে পাছড়ে সে কোনো মতে উঠে উপরে, উঠে ঠান্ডায় কাঁপতেছে তখন, মানে তখন কিন্তু হালকা শীত আছে, গায়ে জ্যাকেট পরা যেহেতু। তো সে দৌড়ায় ওখান থেকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে সে মানে চিন্তা করে তার মোটরসাইকেলটা কোথায় আছে। এক পর্যায়ে মোটরসাইকেলের কাছে আসে, এসে সে তাড়াতাড়ি তার পকেট হাতড়ায়, তার পকেটের মধ্যে চাবি থাকতো, পকেট দিয়ে সে বাইক স্টার্ট দেয়, বাইক একবারে স্টার্ট হয়ে যায়। বাইকটা যে স্টার্ট হয় ভ্রুম করে শব্দ করে, বাইক স্টার্ট হয়ে গেছে, এবং সে সাথে সাথে গিয়ারে ফেলে টান দিবে, এই সময় সে দেখে যে তার বাইক থেকে খানিকটা দূরে গাছের উপরে একটা মেয়ে বসা, মেয়েটার পরনে একটা সাদা গাউন, এবং চুলগুলা ছেড়ে দিছে, চুলগুলা ঝুলতেছে এরকম, কিন্তু চুল ভিজা, সাদা গাউন, চুল ঝুলতেছে, এবং হাতের নখগুলা ফ্যাকাশে, লম্বা লম্বা এবং কালচে নখ, এরকম সুচালো সামনের দিকে, এরকম বসে আছে গাছের ডালে, এবং মনে হচ্ছে তার দিকেই তাকায় আছে। তো সে আর কোনো কথা না বলে একেবারে ফুল থ্রোটলে সে দ্রুত গিয়ার চেঞ্জ করে এখান থেকে টেক অফ করে, মানে তার সবকিছু কিন্তু পড়ে আছে নদীর পারে। তো সে কোনো মতে বাইক মানে খুব খুব স্পিড উঠে আসে, বের হয়ে আসতে থাকে ওখান থেকে, আর ভয় পেতে থাকে যে কোনো সময় মানে কোনো মানে কিছু একটা যদি আসে তার এখানে। এবং সে যখন নাকি ওই উডস থেকে বের হয়ে আসে, উডসের ওইখান থেকে, তখন সে ওখানে দেখে যে পেছনে কয়েকটা কুকুর বের হয়ে এসে বেশ ডাকতে থাকে, এবং বেশ মানে মানে শব্দ করে, হাউল করে ডাকার মতো আর কি তার পেছনে, এবং সে বের হয়ে যায় ওই জায়গা দিয়ে পুরো। বের হয়ে সে মেন রাস্তায় উঠে উঠে এক সময় সে চলে আসে তার ডেস্টিনেশন, মানে বাসায় চলে আসে, আর প্রচন্ড ঠান্ডা, মানে তার শীতে সে কাঁপতেছে থরথর করে। বাইক পার্ক করে বাসায় আসে, বাসায় এসে কোনো মতে ঢুকে, ঢুকেই সে যখন বাসায় হুড়মুড় করে ঢুকছে, তার বাইক রাখছে, তার মা বের হয়ে আসে, বলে যে হোয়াট হ্যাপেন, তুমি এত রাত করে কোত্থেকে আসছো, কি অবস্থা, তুমি ভিজা কেন? তো তার মাকে সে বলে যে এরকম এরকম ঘটনা, ভিজা তখন শুকায় গেছে অনেকটা, কিন্তু জ্যাকেট ট্যাকেট তো ভিজা আছে। তার মাকে সে বলে যে এরকম এরকম ঘটনা ফিশিং এর, তো তার মা তাকে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট এনে দেয়, হট চকলেট বানায় দেয় সে। তো যাই হোক, ক্রিসের জ্বর এসে গেছিল, এইটা দেখেন একটা ব্যাপার যে এটা বিদেশেও মানুষ ভয় পেলে এরকম জ্বর আসে। তো ক্রিসের জ্বর এসে গেছিল, ক্রিস ওয়াজ ইন বেড ফর ফিউ ডেইজ, সে কাজের জায়গায় সিক কল দেয়, বলে যে সে অসুস্থ হয়ে গেছে। তো তার বস জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে, মানে তুমি হঠাৎ করে অসুস্থ হইলে? তো সে তখন তার বসকে বলে যে আমি আসলে প্রমোদ আপনাকে বলবো, বাট আমি ওখানে পড়ে গেছিলাম পানিতে, পানিতে পড়ে গেছিলাম। তো যাই হোক, বস বলে যে ওকে ওকে অসুবিধা নাই, তুমি সুস্থ হয়ে আসো। তো ক্রিস সুস্থ ফিল করার পরে সে কিন্তু বাইক নিয়ে ওইখানে যায় না, মানে তার কাইন্ড অফ লাইক সাহস অনেকটাই কমে গেছিল ওই জায়গায়। তো ক্রিস তার বোনের গাড়ি নিয়ে যায় ওইখানে, তো তার বোনের গাড়ি নিয়ে কাজে যায়, এবং যে সে বসের সাথে আলাপ করে, তো বসকে বলে যে আই এম সরি, আমি মনে হয় কন্টিনিউ করব না জবটা, কাজ আমার এখান থেকে ব্যাক করতে রাত হয়, আর ওই জায়গাটা ভালো না, জায়গাটা সমস্যা আছে। তো বস তাকে বলে কোন জায়গাটা, তখন সে লোকেশনটা বলে যে এই জায়গা। তো বস তখন বলে যে হ্যাঁ, ওই জায়গাটা আসলেই খারাপ, বিকজ ওই জায়গাতে একটা এরকম বাড়ি আছে, তো সেই বাড়ির যে মেয়ে ছিল সে ওইখানে ওই পানিতে ডুবে মারা গেছিল, ওই যে নদীর ওই জায়গায় যে পানি, ওখানে ডুবে মারা গেছিল, আর সে ওখানে তার ফ্রেন্ডকে নিয়ে সাঁতার কাটতে গেছিল এবং সামহাও সে ডুবে যায়। তো এরপর থেকে অনেকেই ওখানে বলে যে ওই উল্টাপাল্টা জিনিস দেখে ওইখানে, ভয় পায়, মানুষকে ভয় দেখায় যদি কেউ ওখানে চলাফেরা করে। তোমার তো আমাকে বলছিলাম যে জায়গাটা কোয়াইট, ওই জায়গায় এরকম যেও না ফিশিং করতে, মানে বাসার লোকেশনটা যদি বলতো তাহলে আরো বলতাম যে না যেও না, বাট ওই জায়গাটা আসলে ভালো না। তো যাই হোক, কাজ তো আসলে করবো না, কি করা। তো প্লিজ বলে যে দেখো আমার তো এমনিও ইউনিভার্সিটিতে অ্যাপ্রুভ হয়ে গেলে আমার চলে যেতে হবে, আর আমি তো আসলে বাইক নিয়ে যাওয়া আশা করি, এটা আমার একটা সমস্যা হয়ে গেছে। আর আমার বাসা প্রায় 30-35 মাইল দূরে এখান থেকে, তো এই জায়গাটা আমি আর রাত্রেবেলা ফেস করতে চাচ্ছি না ওইখানে। তো পরবর্তীতে তার বাস তাকে বলে যে তাহলে কয়েকদিন থাকো, তোমাকে আমি আর্লি ছেড়ে দিব, তুমি দিনের বেলা চলে যাও ওখান থেকে। তো ক্রিস ওখানে কয়েকদিন সেই কন্ট্রাক্টে ছিল, তো দিনের বেলা চলে আসতো, সে একদম বিকাল হওয়ার আগে ওখানে ব্যাক করতো। তো তার ভয় লাগতো, সে যখন ওই জায়গাটা ব্যাক করে যেত সে মনে পড়তো যে গাছটা, যে গাছটার মধ্যে বসা দেখছিল, গাছটা দেখলেই তার প্রচন্ড রকমের ভয় লাগতো, মনে হতো যে এখানে মনে হয় এটা বসা আছে। আর সে মানে তখন চিন্তা করে সে কিভাবে গেছিল ওই জায়গায়, এটা একটা ব্যাপার। সে তার বসকে পরে বলছিল ওই জায়গায় বোট আসছিল কোত্থেকে, তার বস বলে যে এটা খুব স্ট্রেঞ্জ ব্যাপার, এই পাশে কিন্তু বোট থাকার কথা না, ওই বাড়ির কিন্তু বোট ছিল ওইখানে, কিন্তু সেই বোট এই পাশে কিভাবে আসছিল খুব স্ট্রেঞ্জ ব্যাপার। আবার ওই বোটটা তুমি বলছো যে তুমি ডুবে যেতে দেখছো, তার মানে বোটটার খুব ভগ্নদশা ছিল, মানে সামহাউ এটা কোনো একটা কিছু ঘটছে মিরেকেলি, বা এটা মানে ভৌতিক কোনো ব্যাপার। যাই হোক, এই ছিল ক্রিসের ঘটনা। ক্রিসের কাজিন জেমস শেয়ার করছিল প্রবালের কাছে, এবং প্রবাল আমাদের কাছে শেয়ার করলো, আর আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনাদের মতামত জানানোর জন্য ইমেল অ্যাড্রেস হচ্ছে odbhuturi@gmail.com, উইচ ইজ odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিতজনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি আর কিছুক্ষণ পরে আরো একটা ঘটনা নিয়ে, ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতুড়িতে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রোতা, এবং তিনি বরিশাল থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি চলে যাচ্ছি সরাসরি তার ঘটনায়। ঘটনাটি ঘটেছে হেলাল উদ্দিন নামে একজনের সাথে, এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন, তিনি কৃষিজীবী মানুষ ছিলেন, এবং তার ভালোই চলে যেত, মোটামুটি সচ্ছল ছিলেন তিনি। তো একবার পৌষ মাস, তখন পৌষের সময়, তখন পৌষকালে মেলা হতো, এবং তাদের গ্রাম থেকে বেশ দূরে মেলা হতো। তো ওই দিন উনি বেরিয়েছিলেন একটু ঘোরাঘুরি করতে বন্ধুদের সাথে। তো হেলাল উদ্দিন চলে যান বন্ধুদের আড্ডায়, এবং সে বন্ধুদের আড্ডা হচ্ছে গ্রামের, সেখানে হাট বসত, সে হাটের কাছে তার বন্ধুরা আড্ডা মারত এক জায়গায়। তো সেখানে গিয়ে বন্ধুদের সাথে বেশ ভালো সময় পার করেন, আড্ডা দেন, এবং গল্প গুজব বেশ চলে আর কি, এবং গান বাজনা হচ্ছিল। তো যাই হোক, সেখানে সময় শেষ করে যখন হাট বন্ধ হয়ে যায়, মানে সবাই সবকিছু গোছাতে শুরু করছে, তো তখন তার হঠাৎ মানে হুশ ফিরে যায়, আমার তো চলে যেতে হবে, এবং যাওয়ার আগে আমাকে একটু মেলায় ঢু মেরে যেতে হবে। সন্ধ্যার সময় মেলা খুব জমে উঠে, মানে সন্ধ্যার সময় যখন চারিদিকে দেখা যাচ্ছে হ্যাচাক আর অন্যান্য বাতি জাতি চলে, তখন খুব মানে বেশ অন্যরকম লাগে। তো তার শখ ছিল এই মেলার এই সন্ধ্যাকালীন সময়টা একটু দেখার। তো তিনি যাওয়ার আগে উঠে যান বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে, সবাই চলে যাচ্ছে হাটের, সবকিছু গোটায় ফেলতেছে। তো তার অভ্যাস ছিল হেলাল উদ্দিনের, হাট থেকে বেরার সময় তিনি এদিক ওদিকে টুকি দিতেন হাটের বিভিন্ন জায়গায়, যে স্পেশাল কিছু পাওয়া যায় কিনা। অতীতে তিনি দেখছেন যে ভালো ভালো জিনিস অনেক সময় দুই একটা রয়ে গেছে, সেগুলো তিনি কিনে ফেলেন। এইবারও তিনি তার স্বভাব অনুযায়ী উকি দিলেন, এবং উকি দিয়ে দেখলেন এদিক ওদিক বিভিন্ন জিনিস, লাউ পেলেন একটা খুব সুন্দর লাউ, তার খুব ভালো লাগলো, যদিও তার নিজের খেতে লাউ হতো, বাট তার কাছে এই লাউটা দেখে খুব ভালো লাগলো, তিনি লাউটা নিয়ে নিলেন। আর মাছের এখানে উকি দিয়ে দেখলেন তিনি এক ব্যক্তি সব গোছায় ফেলতেছে, তো তার একটা ইলিশ মাছ এরকম পড়ে আছে, বেশ বড় সাইজের, বেশ বড় সাইজের ইলিশ মাছ, এবং তিনি দেখে বুঝলেন এটা মিঠা নদীর, মানে নদীর ইলিশ, বেশ গোলগাল চেহারা, এবং মানে দেখে বোঝা যাচ্ছে তেল হবে মাছে। তো মানে এই পড়ন্ত আলোতেও হেলাল উদ্দিনের চোখে পড়ে গেছে মাছটা, আর ওই একটা মাছই ওখানে রাখা। হেলাল উদ্দিন তাড়াতাড়ি নেমে গেলেন, মানে ওই মাছের জায়গাটা ছিল একটু নিচু, সিঁড়ি দিয়ে নামতে হয়, তাড়াতাড়ি তিনি ওই কয়েক ধাপ নেমে চলে গেলেন ওই মাছওয়ালার কাছে, যে বললেন যে কি কাকা মাছ একটা রয়ে গেল দেখি, বেচতে পারেন নাই? তো ওই লোকটা বললেন যে না বেচা হয় নাই, নিয়ে যাবো আমি। তো তিনি বললেন যে বেচে দেন, আমালে দিয়ে দেন, আমি নিয়ে যাই, আপনার দাম কত হয় বলেন দিয়ে দিই। তো তখন ওই লোক যে মাছ বিক্রেতা, তিনি মাছ ঘুরে বললে নিবেন? তো বললো যে হ্যাঁ। তো মাছ বিক্রেতা বললো যে আমি ইলিশ মাছ দুই দিন আগে খাইছি অনেকগুলো, এখন আর ইচ্ছে নেই, যাই হোক দেন। সে দাম চাইল তার কাছে একটা। তো হেলাল উদ্দিন বললো কম টম হবে না? বলে না, তো তিনি ওই লোক যা চাইছে ওটা দিয়েই তিনি মাছটা নিলেন এবং লোকটা তখন সুতলি দিয়ে ইলিশ মাছের ওই কাঁচার সাথে বেঁধে দিল মাছটা শক্ত করে এবং বললো যে বেশ ভালো হবে না, নিয়ে যান নিয়ে যান। খেয়ালুদ্দিনের কোনো কথা নেই, সেটা তার ওই ব্যাগের মধ্যে লাউ ছিল এবং তিনি মাছটা নিয়ে রওনা দিলেন হেঁটে এবং মাছটা এরকম ওই সুতাতেই ঝুলাই নিছেন আর ব্যাগে ঢুকার নাই তিনি, কেন লাউ এর সাথে মাখামাখি হবে। তো হাঁটা দিয়ে বের হয়ে গেছেন হাটের থেকে, যাওয়ার সময় দেখলেন তার দুই বন্ধু আবার ওখানে দাঁড়ায় তাকে হাঁক দিল আর কি, কিরে বেটা মাছ নিলি? বলে যে হা, খাওয়াবি না আসিস বাজায় আসিস, বলতে বলতে তিনি হাঁটা দিলেন। তো হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন, তো তিনি যেতে যেতে ওই মানে রাস্তা পড়ছে আর কি, তার ওই বাজারের হাটের রাস্তার মাঝামাঝি জায়গায় মেলাটা বসছে একটু পরেই। তো তিনি দেখতেছেন এখান থেকে বেশ আলোক উজ্জ্বল জায়গা, ওখানে জেনারেটর দিয়ে লাইট টাইট জ্বালাইছে, তো খুব মানে অন্যরকম। তো তিনি হেঁটে গিয়ে সেখানে ঢুকলেন মেলাতে, ওইখানে টিকিট ছিল, ওই টিকিট দিয়ে তিনি ঢুকে গেলেন মেলার ভিতরে। ঘুরতেছেন একেবারে অন্যরকম পরিবেশ, কিছু কিছু দোকান যেখানে ওই ছোট ছোট খাজা গজা এগুলো বিক্রি করতেছে এবং হেজাক জ্বালায় রাখছে বেশ আলো মানে অন্যরকম, এবং ওখানে দু এক জায়গায় রিং খেলা হচ্ছে, এখানে পাশে ওই যে চোরকির সাউন্ড পাচ্ছেন তিনি, ওখানে নাগরদোলা যে ঘুরতেছে সেটা কঁচ 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 শব্দ, তো মানে বেশ মজা লাগতেছে তার কাছে। তিনি দেখতেছেন এটা তিনি এনজয় করেন, এই সন্ধ্যার সময়টা আসলে তার প্রিয়, তিনি ছোট থাকতে আরো ছোট থাকতে তার বাবার সাথে আসতেন এবং সন্ধ্যার সময়টা খুব এনজয় করতেন, ওখানে বায়োস্কোপ হয়তো বায়োস্কোপ দেখতেন। তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এক জায়গায় যে দেখলেন একটা কর্নারে পুতুল নাচ হচ্ছে, মানে পুতুল খেলা মানে একটা নাটকের মতো দেখাচ্ছে পুতুল দিয়ে একজন। তো তিনি খুব আগ্রহ করে সেখানে গেলেন দাঁড়ালেন, তো দাঁড়ায় দেখলেন যে একটা ছোট্ট নাটকের মতো দেখাইতেছে লোকটা পুতুল খেলা দিয়ে, তো ওখানে যে তিনি ঢুকে গেছেন। তো ঢোকার পরে ওই জায়গায় আবার ঢুকতে গেলে আবার ওখানে মনে হয় 2 টাকা দিতে হয় এরকম, দিয়ে তিনি ঢুকছেন, ঢুকে দেখতেছেন ওইখানে এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন ওখানে। তো বিভিন্ন ই দেখা যাচ্ছে ক্যারেক্টার আসতেছে পুতুলের, ওখান থেকে কথা বলতেছে পাপেট শোর মতো অনেকটা। তো তিনি খুব একটু হেলালুদ্দিন চিন্তা করেন যে এই ডায়লগগুলো লোকটা কেমনে দেয়, মানে একই লোক এতভাবে ডায়লগ দেয়, ছেলে পুতুল মেয়ে পুতুলের ডায়লগ দিচ্ছে। তো এর মধ্যে একটা মেয়ে পুতুল আসলো, সেই মেয়ে পুতুলটা শাড়ি পরা, শাড়ি পরা এবং বেশ কেমন জানি সে তার সাথে ঝগড়া করতেছে এইটা। তো মেয়ের নাম হচ্ছে নয়ন তারা, সে বলতেছে নয়ন তারা ওই মেয়ে পুতুলের নাম। তো এখান থেকে হেলালুদ্দিন বলতেছে মানে যে না একখান পুতুল নাম আবার তার সেই, হ্যাঁ নয়ন তারা, তো সে বলে উঠছে এটা। এটা বলাতে তিনি খেয়াল করলেন যে খেলা দেখাচ্ছিল লোকটা এইভাবে করে তাকালো, মানে অল অফ এ সাডেন তার এই মানে তার এই কথাটা লোকটার চোখ কানে চলে গেছে, মানে সে দাঁড়ায় ছিল এই কর্নারে সামনে এবং ওই লোকটা ছিল ঠিক উপরে এই যে স্টেজের মতো বানানো স্টেজের উপর দিয়ে ফাঁকা জায়গাটা দিয়ে ওই লোকটা ওখান থেকে ডায়লগ দেয় আর কি, সেই পাপেট খেলা দেখায় আর কি। তো সে দেখলো যে ওদিক থেকে তাকায় আছে তার দিকে, তো এবং তার যে চাহনিটা এই যে আশেপাশের অ্যাম্বিয়েন্ট আলো এসে পড়ছে লোকটার মুখে, দেখা যাচ্ছে নাক আর চোখ এবং কপালের একটা অংশ ভাঁজালা এবং কালচে টাইপের তার কপালটা, চোখগুলো হলদেটে হয়ে গেছে প্রায় আর কেমন জানি চুলের এখান থেকে কিছু অংশ নেমে আসছে কালো। তো দেখে বুকে কেন যেন কাঁপনি ধরে গেল, মানে দৃষ্টির মধ্যে কি ছিল, হেলালুদ্দিন বেশ ভয় পেয়ে গেলেন, লোকটা মনে হলো বিরক্ত তার উপর, কারণ তার এই যে তার যে কাজ সেটাই থেমে গেছে, কয়েক সেকেন্ডের জন্য তার যে খেলা দেখানো সেটাই থেমে গেছে, মানে তার দিক তাকায় আছেন এক দৃষ্টিতে। তো মানুষজন একটু একটু গুঞ্জন উঠছে এবং তখন সাথে সাথে হেলালুদ্দিন আর কোনো কথা না বলে সে হাঁটা দিলেন ওখান থেকে, মানে সে তার মনে হলো কেন ভয় লাগলো, কেমন একটা অজানা ভয়, অজানা ভয়ে সে হাঁটা দিলেন ওখান থেকে, তাড়াতাড়ি পাশ দিয়ে কাটায় সে বের হয়ে এসে পড়লেন ওখান থেকে, বের হয়ে গেলেন। তো ওই পাশে দেখলো যে লোকজন গুঞ্জন করতেছে, মানে লোকটা তখনও খেলা শুরু করে নাই বা সেই পাপেট আবার শুরু হয় নাই। সে চিন্তা করলেন যে এত অফেন্ডেড কেন হইল লোক, আমি তো এমন কিছু বলি নাই, বলছে নয়নতারা যে নাম যে না একটা বানাইছে পুতুল বা ক্যারেক্টার তার আবার নাম নয়নতারা, হ্যাঁ এরকম কিছু বলছিল সে। যাই হোক, নয়নতারা একটা ফুল, এই জন্যই তার কাছে জিনিসটা হাসি লাগছে এবং সামহাও সে পুতুলটার চেহারা পছন্দ করে নাই, মানে পুতুলটার যে চেহারা তৈরি হয়েছে শাড়ি দিয়ে পরাইছে মানে দেখে কেমন জানি লাগতেছিল, মানে খুব ই না। তো যাই হোক, সে হেঁটে বের হয়ে আসলো মেলা থেকে আরেকটু ঘুরে এবং সে আসার সময় ওই আরেকটা দোকান থেকে ওই যে মুরালি কিনলো, মুরালি কিনে প্যাকেট করে তার ওই লাউয়ের প্যাকেটের মধ্যে ভরে নিল, সে হাঁটা দিল। তার ছোট বাচ্চা আছে বাসায়, তো হেঁটে বের হয়েছে সে মেলা থেকে, বের হয়ে দেখতেছে যে বেশ অন্ধকার হয়ে গেছে এখন, মানে একেবারেই মানে ডার্ক নেমে গেছে এবং পৌষ মাসের রাত, মোটামুটি বেশ ঠান্ডা একটা আবহাওয়া। তো সে হেঁটে আসতেছে, তার শীত শীত লাগতেছে, একটা শার্ট পরে আসছিল সে এবং ভিতরে সোয়েটার পরা শুধু একটা, মানে হ্যাফ হাতা সোয়েটার যেটা গ্রামে পড়তো তখন মানুষ। তো সে হেঁটে যাচ্ছে, অনেকটা পথ তাকে হেঁটে যেতে হবে, এই সময় এই জায়গায় তাদের এখানে যানবাহন চলে না, দেখা গেছে দিনের বেলা এখানে তিন চাকার ভ্যান চলে, বাট এখন আর রাতের বেলা কিছু চলতেছে না, তো সে হেঁটে যাচ্ছে এবং বেশ কোয়াইট হয়ে গেছে এই সময়, এই সন্ধ্যা হয়তো সাড়ে সাতটা আটটা এই সময়, কারণ তাদের ওখানে গ্রামে মানুষ প্রায় নয়টার দিকে ঘুমায় যায় সব, মানুষজন আর নয়টার পরে আর থাকে না। তো হেঁটে যাচ্ছে হেলালুদ্দিন এবং তার কাছে পরিবেশটা বেশ ভালোই লাগছে, কিন্তু কেন জানি মাঝে মাঝে তার মনে হচ্ছে ওই লোকটার চোখগুলো সে ভুলতে পারতেছে না, অ্যাম্বিয়েন্ট আলোতে বেশ খানিকটা ফাঁকা জায়গায় কেমন যেন একটা শীতল রাগম্বিত চোখে লোকটা তাকাইছে এবং চোখটা হলদেটে টাইপের, বেশ মানুষের যে স্বাভাবিক চোখ থাকে তার থেকে বেশ হলদেটে হলদেটে টাইপের এবং তার চুলগুলো পড়েছিল কপালে, কেমন যেন লাগলো তাকে, সে মানুষটা পুরো চেহারা দেখে নাই, এরকম একটা অবস্থা। তার মনে পড়ে তার একটু ভয় লাগলো, যে ভয় লাগতেছে কেমন জানি যে এই লোক, এবং সে ভয় লাগার কারণও বুঝে না যে এই লোক তো তাকে মানে কিছু বলতেও পারে নাই, সে তো চলে আসছে ওখান থেকে। যাই হোক, তো যাচ্ছে হেঁটে হেঁটে, তো যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার এক পাশে বিশাল মাঠ মানে ফসলের ক্ষেত, এবং তার পাশে হচ্ছে গাছগাছালি, আবার তার পাশে আবার ফসলের ক্ষেত, এরকম ফাঁকা, আবার এই পাশেও বিশাল বিস্তর প্রান্তর ফসলের ক্ষেত, এবং রাস্তার দুই পাশে তাল গাছ লাগানো, আবার দূরে নারকেল গাছ লাগানো, এরকম এরকম রাস্তা পার হইতে হইতে একটা জায়গায় সে আসছে। এই জায়গাটা হচ্ছে বা পাশে কবরস্থান, এবং কবরস্থানের পাশেই মানে কবরস্থানের শেষ হয়েছে তার পাশে ওখানে তাদের শ্মশানঘাট, এবং তার পাড়ি দিয়ে নদী ওই পাশ থেকে বেঁকে এই পাশ থেকে আসছে, এরকম একটা জায়গা, বেশ অন্যরকম একটা মানে পরিবেশ। এই জায়গাটা দেখলে একটু ভয় লাগে, এবং তখন এই রাতটা বেড়ে গেছে আর মানে ওই যে রাতের গভীরতা প্রতি আধা ঘন্টা পরপরই মনে হচ্ছে যে আরো বেশি ডিপ হয়ে গেছে রাত এরকম, আর ওই জায়গাটা গাছগাছালিতে আরো অন্যরকম হয়ে গেছে, ঝিঝিপোকার শব্দ আরো স্ট্রং আর ঠান্ডা, বেশ ঠান্ডা, এর মধ্যে সে কিছু জোনাকি পোকা দেখতে সদিক দিয়ে জ্বলে যাচ্ছে গাছগাছালির মধ্যে দিয়ে। হেলালুদ্দিনের একটু ভয় লাগতেছে, আবার হাতের মধ্যে এরকম একটা ইলিশ মাছ, এটা নিয়ে তার একটা ভয় কাজ করে, কারণ সে যাবে এই কবরস্থান বা ইসের পাই দিয়ে, এই তো অনেক সময় অনেক কিছু মানে মানে এলোমেলো দেখে মানুষজন, মাছ চাষ নিয়ে হাঁটে না মানুষ ভয়ে, তো এইটা সে জানে যে এই জিনিসটা তো প্রচলিত, এই যে একটু ভয় পাচ্ছে, তো হেঁটে যাচ্ছে, তো মোটামুটি ঢুকে গেল সে মূল রাস্তাটায় যেখানে বাঁদিকে কবরস্থান, তো হাঁটতেছে সে তাকায় দেখতেছে কবরস্থানটা, এবং তার বারবার কেন যেন চোখ যাচ্ছে কবরগুলোর দিকে, পুরনো কবর আছে, নতুন কিছু কবর আছে, এগুলোর মধ্যে কিছু আছে বাধাই করা, কিছু আছে জাস্ট বেড়া দিয়ে করছে, বাঁশ ঝাড় হয়েছে বিভিন্ন জায়গায় এলোমেলো ভাবে, আর এই যে ঘোলাটে চাঁদের আলো শীতের সেটা ঢুকছে ওইখানে গাছগাছালির মধ্যে দিয়ে, কুয়াশা কুয়াশা ভাব, মানে অন্যরকম একটা সিন ওইখানে, আর বাঁশের একটা ঘ্রাণ লাগতেছে নাকের মধ্যে, তো সে তাড়াতাড়ি মানে হেঁটে হেঁটে যাচ্ছে, দ্রুত পায়ে চলার চেষ্টা করতেছে। তো কবরস্থানটা মোটামুটি সে পার হয়ে গেছে, তার মানে মনে হলো যে যাক একটু ভয়টা একটু কাটছে, কিন্তু সামনে শ্মশানটা আছে, মানে এটা পাশাপাশি তখন অনেক যেসব এলাকায় কম্বাইনলি বিভিন্ন ধর্মের মানুষ থাকতো ওই জায়গায় হইতো আর কি, কবরস্থানের পাশেই কাছাকাছি জায়গায় থাকতো মানে শ্মশানঘাটগুলো নদীর পাড় ঘেঁষে, তো সে যখন যাচ্ছে এরপরই কিন্তু শ্মশানঘাটটা পড়ছে, তো সে চিন্তা করতেছে যে এটাও পার হয়ে যায় দ্রুত দ্রুত হেঁটে, তো তার বারবার চোখ যাচ্ছে শ্মশানের দিকে, তো চোখ যাচ্ছে, তো গ্রামের শ্মশান, শহরে অনেক জায়গায় শ্মশানে এখন অবশ্য গ্রামেও এটা করছে, উঁচু বাউন্ডারি করে দেয়, তো গ্রামের ওই শ্মশানটা ওইরকম ভাবে সিকিউর করা না, মোটামুটি একটা বাউন্ডারি ওয়াল আছে, সেটা বেশি বড় না, তিন ফিট সাড়ে তিন ফিটের মতো উঁচা, বেশি বড় না, আর সেই রাস্তাটা তার যেখানে রাস্তার থেকে পুরো শ্মশানটা দেখা যাচ্ছে, তো তার না চোখ পড়তেছে বারবার ওইখানে যে, এবং একটা জায়গায় ওই জায়গায় বেশি দাহ করার কারণে ওই জায়গাটা মানে ঘাস টাস কিছু নাই, একদমই হয়ে গেছে, তো ওইখানে পরপর এরকম দুই তিনটা জায়গা মানে দুই তিনটা দাহ করা যায় এরকম আর কি অবস্থা, তো সে দেখতেছে ওই জায়গাটা বারবার তার চোখ যাচ্ছে এরকম অবস্থা। হঠাৎ করে সামনের রাস্তাটা, তার রাস্তাটা কিন্তু ছিল ক্লিয়ার, মানে পুরো রাস্তার মধ্যে ইট সোয়েলিং রাস্তার উপর বালি ফেলে রাখা, এবং সেই বালি চকচক টকচক করতেছে, তো সেই চকচকে বালির মধ্যে সে দেখতেছে তার থেকে প্রায় হবে আট দশ হাত দূরে একটা মানে হবে ফুটখানেক লম্বা কিছু একটা পড়ে আছে রাস্তার মধ্যে, এবং মনে হচ্ছে যে কালচে টাইপের কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে, তো ফুট মানে হাত দশেক দূরে এসে চিন্তা করলো এটা কি, চিন্তা করতে করতে সে মানে ওটা ভাবতে ভাবতে যখন সামনে যাচ্ছে প্রায় সে চলে আসছে ওই জিনিসটার দুই তিন ফিটের মধ্যে, তো সে দেখে মনে করতেছে কিন্তু এটা একটা এরকম পুতুলের মতো, মানে এটা পুতুলের মতো কিন্তু ফুটখানেক বড় লম্বা, সবাই বলে এটা কি, এটা পুতুল পড়া রাস্তার মধ্যে এটা কেমন, তাও ঠিক রাস্তার মাঝখানে, তো এই রাস্তা কিন্তু খুব চওড়া না, এই রাস্তা দিয়ে হয়তো দুইটা ভ্যান গাড়ি চলাচল করতে পারে পাশাপাশি, এরকম হবে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কখনো বাসও যায় না, এই ভ্যান গাড়ি চলে আর কি এরকম, তো সে চিন্তা করতে করতে একদম কাছে চলে আসলো পুতুলটার, এবং তাকায় দেখলো সে তাকানোর সাথে সাথে তার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, এর কারণ হচ্ছে সে পুতুলটার চেহারা দেখে দেখতেছে, মানে ওই যে পুতুলটা দেখে আসছিল সে পুতুল নাচের যে দোকানে বা পুতুলের নাটক হচ্ছিল যেখানে, সেইখানে যে পুতুলটা নয়নতারা সেই পুতুলটাই ওইখানে পড়ে আছে। এবং পুতুলটার শরীরের মধ্যে একটা কালো রঙের ব্লাউজ বানানো পরানো এবং কালো রঙের শাড়ি পরানো, এবং সেই শাড়িটা মাথার অর্ধেক ঢাকা চুল, এবং চুলগুলো বানানো কাপড় দিয়ে বোঝাচ্ছে, সুতা দিয়ে আর কি, সুতা দিয়ে চুল বানানো কালো, এবং চোখ মুখ আঁকা, এবং চোখের জায়গাটা হলদেটে করে আঁকা, এবং মুখটা এমন ভাবে দিছে দেখে মনে হইতেছে যে চাঁদের আলো পড়ে একেবারে হেলালুদ্দিনের দিকে তাকায় আছে পুতুলটার। তো হেলালুদ্দিনের সারা শরীরে একটা মানে একদম মানে ঠান্ডা স্রোত বয়ে গেছে, কারণ সেই যে পুতুলের ওখানে যেখানে পুতুলের যে নাটক হচ্ছিল সেই জায়গায় সে যে কমেন্ট করায় লোকটা তাকাইছিল, তার ওই লোকটার চোখের কথা মনে পড়ে গেছে, সে মানে বেশ ভয় পাইছে। তো গ্রামে অনেক কথা প্রচলিত আছে, মানুষ কিছু এরকম উল্টাপাল্টা পড়া দেখলে মানুষ এটাকে হাত দিয়ে ধরে না, বা সেটাকে মানে পাশ কাটায় যেতে গেলেও মানুষ ভয় পায় যে পথ কাটলে কি হবে। এরকম চিন্তা করতে করতে সে এখন ভাবতেছে আমি কি এটাকে ডিঙ্গায় যাবো পাশ দিয়ে চলে যাব। এই চিন্তা করতে করতে সে পাশ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তো সে ঘুরে ওই মানুষটাকে ধরল না, সে ডান দিক দিয়ে যে ওইটাকে পাশ দিয়ে যাবে। তো সে জাস্ট ক্রস করে গেছে, পুতুলটাকে ক্রস করে গেছে, পিছন থেকে ডাক শুনলো একটা নারী কণ্ঠে, হেলাল। তো মানে তার সারা শরীর মানে পা থেকে মাথা পর্যন্ত জমে গেল ঠান্ডায়, মনে হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে। এই কণ্ঠ কার? হেলাল। এবং সে কণ্ঠটা হচ্ছে ওই যে সেই পুতুলের নাটকে যে কণ্ঠ দিচ্ছিল, এই নয়নতারা পুতুলের কণ্ঠ যে দিচ্ছিল ঠিক সেম কণ্ঠটা, মানে কোনো পুরুষই যদি নারীর কণ্ঠ করে ফেলে যেরকম হবে সেরকম। তো সে মানে কোন একবার চিন্তা করছে পিছে তাকাবে না, কারণ এরকম তাদের গ্রামে কথা আছে পিছে তাকাইতে হয় না, এরকম এরকম কেউ ডাক দিলে পিছন থেকে অতি লৌকিক কোনো কিছু ডাক দিলে, কারণ সে বুঝছে যে এটা স্বাভাবিক কিছু না। কিন্তু সে ভয়ের চোটে অ্যান অটো রিফ্লেক্স এফোর্ট করে পিছন দিকে তাকাইছে। পিছন দিকে তাকায় সে দেখতেছে একটা মহিলা দাঁড়ানো, ওই যে পুতুলটা দেখছে পুতুলটাই একটা মহিলাতে রূপান্তরিত হয়েছে। মহিলাটা মিনিমাম 7.5-8 ফিট লম্বা, তার থেকে 1.5-2 ফিট লম্বা হবে, এবং ওই রকমই শাড়ি পরা, চোখ দুটো হলদেটা, মানে এইবারে হলদেটা তো চকচক, মানে এই যে চাঁদের আলো পড়ে মনে হচ্ছে মানুষের চোখের সাদা অংশটা যদি হলদেটে হয়ে যায় সেরকম সেরকম চকচক করতেছে, এবং মুখের ভেতরে এরকম কাটা 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 দাঁত ধারালো অনেকগুলো, এবং দুইটা হাত অনেক লম্বা, হাতগুলোর মাথার নখগুলো একদম সুচালো চোখা এরকম করে আছে, এবং তাকে বলতেছে তুই আমারে কি বলছিলি। তো সে ভয় মানে ভয় একদম আধমরা হয়ে যায়। হেলালুদ্দিনের আসলে আর কোনো সাহসই নেই, সে ভয়ের চোটে বলে কি মাছ নেই, বলে সে মনে করে যে তার মাছ চাইতে মাছ পিসাচ আসছে, গ্রামে এরকম কথা প্রচলিত আছে। তো সে মাছটাকে ছুড়ে মারে এটার দিকে, মাছটা যে দেখে যে ওই যে সেই মহিলার গায়ে বাড়িকে থাপ করে পড়ে যায়, এবং সে মহিলাটা হাত দিয়ে মাছটা তুলে উল্টা ছুড়ে মারে হেলালুদ্দিনের গায়ে, এবং হেলালুদ্দিনের মুখে এসে প্রচন্ড জোরে বাড়ি খায় মাছটা। হেলালুদ্দিন মুখের মধ্যে ব্যথা করে উঠে, হাস করে বাড়ি খায়, ব্যথা পেয়ে উঠে, ও হেলালুদ্দিন ব্যথা উফ শব্দ করে উঠে উঠে দেখে তার পায়ের কাছে মাছটা পড়ছে। তো তাকে বলতেছে আমি কি তোর মাছ নিতে আসছি, তুই কি বলছিলি আমারে। তো হেলালুদ্দিন আর কোনো কথা বলতে পারতেছে না, তার মুখ মনে হয় বন্ধ হয়ে গেছে, সে আর কথা বলতে পারতেছে না। এক সেকেন্ডের মধ্যে তার মনে হলো যে তাকে কেউ বাতাসে তুলে ফেললো পিছন থেকে, মানে ওই মহিলার ধরে নেই, মহিলা তাকে টাচ করে নাই, মহিলা শুধু বলছে, এবং তাকে বাতাসে কেউ তুলে ফেলছে উপরে, মানে সে মাটি থেকে প্রায় 3-4 ফিট উপর উঠে গেছে। তারপর প্রচন্ড জোরে তাকে নিচে ফেলে দেয়, মানে এরকম আছাড় দিয়ে ফেলে দেয়। তো হেলালুদ্দিন পড়ে প্রচন্ড ব্যথা পায় কোমরে, এবং সে আর নড়তে পারে না, দেখে যে ওই মহিলা কাছে হেঁটে আসছে তার কাছে, এবং সে মহিলার পা দেখতেছে। সবাক হয়ে খেয়াল করে মহিলার পা দুটো পেছন দিকে মোড়ানো, মানে সামনে না, ঘুরানো পা দুইটা, লম্বা লম্বা দুইটা পায়ের পাতা তার সামনে আসছে। হেলালুদ্দিন আসলে ভয়ে তখন অলরেডি তার অবস্থা খুব খারাপ, তার মুখ দিয়ে ফেনা বেরোনো শুরু হয়েছে, সে চোখের সামনে ঝাপসা দেখছে, এবং সে তার মানে হুশ চলে গেছে ওই সময়। সে লাস্ট জিনিস দেখতেছিল যে মহিলাটাকে দেখতেছিল, এবং তার হুশ চলে গেছে। তো পরে হেলালুদ্দিনের হুশ ফিরে সে তখন তার বাড়িতে, এবং তার সে দেখে তার বাড়ির মধ্যে তার স্ত্রী তার দিকে খুব ইয়ে তাকায় আছে, তার বাবা মাও ভিতর থেকে চিৎকার চাচামেচি করতেছে, মানে মা কাঁদতেছে, বাবা চিৎকার করতেছে, এই কি হলো ছেলেটার এই সে হ্যানত্যান, এবং দু একজন গ্রামবাসী আছে। তো তার চোখ মেলার পরে তারা বলতেছে তাকাইছে তাকাইছে, তাড়াতাড়ি এসে তার বাবা ছুটে আসে, কি হয়েছে বাবারে। তো তাকে বাপ দোয়া পড়ে ফু দিতে থাকে বারবার। তো হেলাল কথা বলতে পারে না, হেলালুদ্দিন অনেকক্ষণ কথা বলতে পারে না। তো তারপর গ্রামবাসী তাকে জিজ্ঞেস করে, তার মুখ আটকায় যাচ্ছে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তো হেলাল উদ্দিনকে ওই দিন রাতে ওইভাবে রাখা হয়। তার ওই দিন নাকি সে রাতে আর কথাই বলতে পারে নাই, সে মুখ তার ওরকম জাম হয়েছিল, সে কথা বলতে পারে নাই। তখন ওই রাতের বেলা তখন তারা আর মৌলানা সাহেবকে আনতে পারেন নাই। পরদিন ভোরে ফজরের পরে মৌলানা সাহেব আসেন, এসে হেলাল উদ্দিনকে দোয়া দরুদ পড়ে ফুদে এবং তিনি একটা রুকাইয়া করে, রুকাইয়া করে তাকে যে আসর করছিল সেটাকে নিয়ে আসে। তো দেখে যে মানে তার মুখ দিয়ে কথা বলা শুরু করে হেলালের মুখ দিয়ে, এবং মানে কঠিন ভাবে শব্দটা ভিন্ন। তো তাকে জিজ্ঞেস করে সে মৌলানা সাহেব যে কি ব্যাপার, এই এই লোককে ধরছিস কেন, কি ব্যাপার? তো তখন বলে যে ও আমাকে গালি দিছিল। বলে গালি দিছিল মানে? বলে যে হ্যাঁ আমার গালি দিছিল, ওখানে আসছিল আমার যেখানে আনা হয় সেখানে আসছিল, এসে আমাকে গালি দিয়ে গেছে। ওরেই জিজ্ঞেস করেন কি দেখছিল, তো বলে যে ওরা আমি কথা বলতে দিব না, ওর আমি ওর জিব্বা বাঁকা করে দিব। তো তখন মৌলানা সাহেব অনেক ই করেন আর কি, দোয়া দরুদ পড়েন এবং তার মতো তিনি রিচুয়াল প্র্যাকটিস করেন এবং বলেন যে ওকে মাফ করে দাও। এসেই তো বলে যে ওই ই বলতেছে, জিন বলতেছে না, সে মাফ করবে না। যাই হোক অনেক কথা বলে তিনি রিকোয়েস্ট করেন যে মাফ করে দাও এবং অনেক কিছু বুঝায় আর কি। মৌলানা সাহেবরা আসলে যখন রুকাইয়া করেন, যার যত বেশি জ্ঞান তিনি তত বেশি যুক্তি উপস্থাপন করেন এই জিনদের চলে যাওয়ার জন্য। তো তিনি বিভিন্ন যুক্তি দেন এবং যুক্তিতে এক পর্যায়ে সেই জিন মানে পরাজিত হয় এবং তিনি ভয় দেখান জিনকে। ভয় দেখানোর পর জিনটা রাজি হয় চলে যেতে, বলে যে ওরে সাবধান করে দিবেন যে ও জানি কখনো মানুষ কেন কোনো কিছুকে গালাগালি না করে, ওর মুখ দিয়ে খারাপ শব্দ বেরোবে ওরা কিন্তু আবার এসে আমি ধরব, মানে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব ওরে। তো এই কথা শুনে মৌলানা সাহেব বলে যে আচ্ছা আমি এগুলো ওরে বুঝাবো, এখন তুমি চলে যাও এখান থেকে। যাই হোক সেই জিন পরে এগ্রি করে এবং ছেড়ে চলে যায়, এই হেলাল উদ্দিনকে ছেড়ে চলে যায় এবং হেলাল উদ্দিনকে দোয়া দরুদ পড়ে দেন মৌলানা সাহেব। বলেন যে বাসায় জমজমের পানি ছিল, পড়া পানি ফু দিয়ে দেন, বলে এটা খাওয়াইতে, এবং তাকে দোয়া দরুদ পড়তে বলেন। হেলাল উদ্দিনের বাবাকে বলেন যে ও নিশ্চয়ই কোনো অপরাধ করছিল, জিজ্ঞেস করেন ওকে পরবর্তীতে কি হয়েছে, এখন তোর বলার মতো উপায় ছিল না, জিনও পুরোটা বলে নাই, বসে তাকে গালি দিছে। তো যাই হোক আপনি পরে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার কি হয়েছিল, এটা জিজ্ঞেস এটা বলে তিনি মৌলানা সাহেব এবং ঝেড়ে দেয় এবং বলে যে এই পড়া পানি টরে খাওয়াবেন, এই আর ডাক্তার দেখাবেন, যদি কথা বলতে সমস্যা করে ডাক্তার দেখান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বলে মৌলানা সাহেব তাকে ঝেড়ে দিয়ে এবং মানে এবং বলে নামাজ কালাম পড়তে, এগুলা বিভিন্ন উপদেশ দেয় যে এরকম রাত্রেবেলা সন্ধ্যার সময় মাছ নিয়ে হাঁটা চলা করতে না ফাঁকা জায়গায়, কারণ ওখানে পিশাচও থাকে, তবে ওকে পিশাচ ধরে নেই, কারণ ওকে যখন গ্রামবাসীরা পাইছিল তখন শুনছি ওর আশেপাশে ওর মাছও ছিল, ওর জিনিসপত্র ছিল, ওর বাজার কি কি করছিল, ভাজা পোড়া কি ছিল ব্যাগে, সবকিছুই নাকি ছিল। তো সুতরাং পিশাচ হলে কোন একটা জিনিস মিসিং হইতো অথবা ওগুলোর মধ্যে থেকে বাদে গন্ধ আসতো, পচে যাইতো, কিছু একটা হইতো। তো ওরম তো কিছু হয় নাই এবং ওই যেই দিন তাকে ধরছিল সে ভুলেই গেছে, ধরে ধরছে কেন। তো তারপরও রাতের বেলা এরকম চলতে ফিরতে দিয়ে না, কারণ ওইসব জায়গায় এরকম মাছ মাছের গন্ধে বা এরকম ভাজা পড়ার জন্য অনেক সময় খারাপ পিশাচ এসে পড়ে। তার ওকে একটু সাবধানে রেখেন, যেহেতু এরকম হয়েছে একবার, ওকে গালি দিছে, ওকে বলেন যে ও তো যাতে গালি কাউকে না দেয় কখনো, আর নিজে নিজে যাতে মনে মনেও সে মুখ দিয়ে বলে কখনো যে আমি আপনাদের যাকে গালি দিছি কিছু মনে করেন না, আমাকে মাফ করে দিয়েন, এরকম বলেন, কারণ সে তো অপরাধ করছে। আর ছেলেকে ধর্মকর্ম প্র্যাকটিস করতে বলেন, নামাজ কালাম পড়তে বলেন, পাক পবিত্র থাকতে বলেন সবসময়। এই বলে মৌলানা সাহেব চলে যায়। আর ওই দিন রাতের বেলা হেলাল পুরো রাতটাই ঘুমায়। তারপর দিন সকালে উঠে সে আশ্চর্যজনকভাবে কথা বলা শুরু করে এবং সে পুরো ঘটনাটা বলে যে কি হয়েছিল। সে তার বাবাকে বলে যে এরকম এরকম ব্যাপার, এরকম ভাবে আমি এরকম বলছিল যে এরকম পুতুলের নাটক দেখতে গেছিলাম, পুতুল নাচ বা পুতুলের এরকম নাটক হয় সেখানে দেখতে গেছিলাম এবং তখন এক পুতুলকে এরকম বলছি। তো তার বাবা শুনে অবাক হয় যে আরে মানে এটা কেমন কথা, পুতুলকে সে বলল এরকম এরকম ঘটনা। তো তার বাবা মানে হেলাল উদ্দিনের বাবার কিন্তু মোটামুটি একটু ক্ষমতা প্রভাব ছিল, তিনি পরদিন ওই নিজে চলে যান ওইখানে ওই সেই মেলাতে, এবং মেলা ছিল প্রায় এক সপ্তাহ ব্যাপী মেলা চলতেছিল। তিনি মেলাতে যান এবং সেই পুতুল নাচের ওখানে দেখতে যান যে ওখানে ঘটনাটা কি। তার কাছে একবার মনে হয় যে পুতুল, সে তার বাবাকে বলছে হেলাল উদ্দিন যে সেই পুতুল নাচের লোকটা তার গালি শুনছিল এবং তাকাইছিল। তো হেলাল উদ্দিনের বাবার মনে হয় যে ওই লোক তার ছেলেকে কোনো কুফরি করছে নাকি বা এরকম জাদু করছে কিনা। তো সে গিয়ে খবর নেয় যে মানে উনি যখন গেছেন এবং তখন তার সাথে লোকজন ছিল আরো, তো গিয়ে দেখেন যে ওইখানে পুতুল নাচের সেই কর্নারটাই নাই, ওখানে আর ওখানে কিছু হচ্ছে না, এরকম কিছু হচ্ছে না, মানে ওই অংশটা উঠে গেছে মেলা থেকে চলে গেছে। তো খবর নেন, বলে যে হ্যাঁ এখানে একটা এরকম পুতুলওয়ালা বসছিল, সে এরকম খেলা দেখাইতো, তো সে পরে চলে গেছে আর নাই এখন এখান থেকে, কোথায় গেছে তারা জানে না। তো যাই হোক, হেলালুদ্দিনের বাবা বুঝতে পারে ব্যাপারটা, যেখানে কোনো ব্যাপার আছে। তো যাই হোক, তিনি তারপর থেকে তার ছেলেকে সাবধান করেন এবং হেলালুদ্দিনও আসলে যেখানে সেখানে কাউকে একটা ফট করে গালি দিয়ে ফেলা বা বাজে কথা বলা যে কোনো জিনিস নিয়েই একটু সাবধান হয়ে যায়। সে কথাবার্তা তার মধ্যে থেকে তার অশ্লীলতা দূর করে দেয়। সে মানে চেষ্টা করে যে অশ্লীল কোনো কথা আর মুখ দেবেন না করতে। তো যাই হোক, এই ছিল হেলালুদ্দিনের ঘটনা। জনৈক নাম প্রকাশ অনুচ্ছেদ শ্রোতার শেয়ার করা এবং আমার কাছে বেশ লাগছে। গ্রাম বাংলার ঘটনা কিন্তু বেশ অন্যরকম, বেশ ভালো লাগে আমার কাছে। আর পৌষ মাস চলে আসতেছে, মানে অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, তাহলে এখন চলে যাই পরবর্তী ঘটনায়। আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে। আরো একবার ফিরে এলাম আপনাদের মাঝে, নিয়ে এলাম আরো একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন পুরনো ঢাকা থেকে আউয়াল। আউয়াল তার ছোট কাকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব আউয়ালের পাঠানো ঘটনায়। আউয়ালের ঘটনাটি তার দাদাবাড়ির ঘটনা। তার দাদাবাড়ি পুরনো ঢাকার কোন একটি জায়গায়, তিনি স্পেসিফিক লোকেশন বলবেন না। বাড়িটি এখনো আগের মতোই আছে, মানে সেই বাড়িটি আছে এখনো, ওইটা ওইরকম পুরনো সেট আপে, পুরনো তৈরি হওয়া বাড়ি। এবং সেই বাড়িতে গেলে এখনো আউয়ালের গা ছমছম করে। সেই বাড়ির ঘটনা আউয়াল বলেছে আমাকে শেয়ার করার জন্য। আউয়ালের ছোট কাকা, তার নাম হচ্ছে মিলন, এটি তিনি ছদ্মনাম লিখেছেন কারণ তিনি আসল নামটা শেয়ার করতে চান না। তো মিলন তখন 80-এর দশকে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি তখন ল পড়তে, এবং পড়াশোনা শেষে তার কিছুটা বাকি ছিল তখন, তিনি একটা ভ্যাকেশনে দেশে আসেন। তো দেশে আসার পর তার বন্ধু বান্ধবদের সাথে তার দেখা হয়। তার বন্ধু বান্ধবরা তার মতোই বিভিন্ন পড়াশোনা করছেন, শেষ পর্যায়ে আছেন এরকম। তো যাই হোক, তাদের মধ্যে গল্পগুজব হয়। অনেকদিন পর মিলন যখন আসছেন দেশে, তার কাছে বেশ লাগে তার বন্ধুদের সাথে, সেই পুরনো বন্ধুদের সাথে, বেশ অনেক বছর দেখা হয় না। তো যাই হোক, তো তারা একসাথে আড্ডা দিতে বসেন। তো তাদের যে বাড়িটা, আওয়ালের দাদা বাড়ি যেটা, সেটা ছিল পুরনো ঢাকার এমন একটা জায়গায়। সেই বাড়িটা সাধারণত এতটুকু স্পেশাস হয় না, কিন্তু তার দাদা বাড়িটা মোটামুটি স্পেশাস, মানে বাড়িটা দোতলা বাড়ি এবং বাড়িটার পেছনে বেশ খানিকটা জায়গা আছে। ওইখানে পেছনে গাছপালাও আছে দুই চারটা, এবং এটা কিন্তু বেশ রেয়ার পুরান ঢাকায় এরকম পাওয়া। এবং বাউন্ডারি দেয়া এবং বেশ পুরনো বাড়ি, এবং বাড়ির পেছন দিকে যে বারান্দাটা আছে, ওই বারান্দাটা একটা কর্ন, এই পাশের কিছুটা অংশ পাইছে, ওই পাশের কিছুটা অংশ পাইছে, মানে একটা কর্নার আছে এরকম বারান্দা আর কি। এবং সেই বারান্দায় যাওয়ার দুটো রাস্তা, মানে ওই দুটো দরজা আছে, দুই পাশ থেকে বারান্দায় ঢোকা যায়। এবং সেই বারান্দায় চেয়ার টেবিল নিয়ে বসা যেত, এরকম একটা অবস্থা, মানে খুব সুন্দর বাসা। এবং ওই কর্নারের রুমটাতেই তার ওই মিলন কাকা এসে উঠছে। তো মিলন সাহেব সাধারণত বাসায় থাকতেন সারাদিন, তিনি সন্ধ্যার দিক বেরোতেন, রাত্রে 10-11টার সময় বাসায় আসতেন আড্ডা দিয়ে। তো একদিন তিনি এরকম বাইরে থেকে আসলেন দুইজন বন্ধুকে সাথে নিয়ে, একজন নাম পরশ আর একজন নাম পরাগ। তো তাদের নিয়ে এসে বাসায় এসে বসে বললেন যে আজকে আমরা রাত্রে আড্ডা দিব, চা নাস্তা দিতে রাতের বেলা, যাতে খাওয়া যায় আর কি এরকম। তো আউয়াল পরে শুনছে, তখন তো পুরো ফ্যাক্টটা জানতো না ঘটনাটা কি, পরে যখন সে বড় হয়েছে, তখন সে খুব ছোট ছিল, বড় হওয়ার পর শুনছে দাদাদের কাছে যে কি হয়েছিল ওই দিন, সেই ঘটনাটাই আমি ব্যাখ্যা করতেছি। তো মিলন সাহেব বাসায় যখন বললেন, বসার পর তিনি তার রুমে চলে গেলেন। তো তিনি নাকি তার বন্ধুদেরকে বলছিলেন যে তিনি ট্যারোট কার্ড রিডিং শিখে আসছেন ইংল্যান্ড থেকে, এবং তিনি তাদেরকে এই ট্যারোট রিডিং বলতে পারেন ফিউচার। এবং তার বন্ধুরা মানে খুব আগ্রহী ছিল ওই দুইজন, অন্যরা কয়েকজন আগ্রহ ফিল করেনি, বাট ওই দুইজন ফ্রেন্ড খুব আগ্রহী ছিল ব্যাপারটা নিয়ে। তারা বলা যায় ওকে আজকে রাতে ট্যারোট রিডিং হবে। তো রাতে মিলন সাহেব আর তার ফ্রেন্ডরা প্রথম বেশ খানিকক্ষণ আড্ডা দেয়, গল্প গুজব করে, তাদের সময় কাটায়। রাত যখন গভীর হয়, সবাই যখন মোটামুটি বাসায় মানে তাদের মতো চলে গেছে ঘুমানোর জন্য, তখন মিলন সাহেব তার ট্যারোট সেট বের করেন কার্ড, তার 72 পিসের কার্ড, আরো টুকিটাকি অনেক কিছু আছে, সেগুলো আসলে আমি ব্যাখ্যা নাই করি। যাই হোক, সেগুলো নিয়ে তিনি বসেন, বসে তিনি সেই তার বন্ধুদের সাথে শুরু করেন এই কার্ড নিয়ে তাদের বিছানো। এবং তাদের এই জিনিসটার মূল উদ্দেশ্য হচ্ছে এই ট্যারোট কার্ড দিয়ে তারা তাদের অতীত ভবিষ্যৎ এগুলো বলা বলি করে, যেটা নাকি অ্যাকচুয়ালি হারাম, আমাদের ইসলাম ধর্ম পুরোপুরি হারাম। যাই হোক, কিন্তু মিলন সাহেব এটা ইংল্যান্ড থেকে নাকি শিখে আসছিলেন। তো তিনি বসেন বন্ধুদের নিয়ে এবং রুম অন্ধকার করে দিয়ে তিনি সেই কার্ড গোছানো শুরু করেন এবং তাদের মতো এই তার রুমটাকে ডার্ক করে তারা মোমবাতি জ্বালাইছিলেন। জ্বালায় মানে বিভিন্ন রকমের তার যে প্রসিজার সেই প্রসিজারে তিনি কাজ শুরু করেন। তো বন্ধুরাও বেশ ইন্টারেস্ট ফিল করছিলেন প্রথমে এবং তিনি সেই কার্ড দেখে দেখে গুনতেছিলেন বা তার মতো যা যা বলার বলতেছিলেন একজনের কার্ড পিক করে ইত্যাদি ইত্যাদি। তো এরকম যখন চলছে বেশ অনেক কিছু তিনি বলছেন এসেই, তো সেই ওদের মধ্যে দুজনের মধ্যে কারো কিছু জিনিস মিলতেছে বা কেউ হতাশ হয়ে যাচ্ছে এরকম। তো ব্যাপারটা একসময় একটা কেমন জানি তাদের মধ্যে একটা বোরম তৈরি করে, মানে একটা বোর ফিল করা শুরু করে, মানে একটা তাদের পরিস্থিতিটা কেমন জানি ভারী হয়ে যায়। ভারী হওয়ার পরে তাদের মধ্যে এক ফ্রেন্ড বলতেছে এটা ভাল লাগতেছে না, বন্ধ করে, এগুলো আমার দরকার নাই। মানে সে একটু বিরক্ত হয়েছে দুই বন্ধুর মধ্যে, এবং বিরক্ত হয়েছে হচ্ছে পরশ বিরক্ত হয়েছে, সে বলতেছে যেগুলো দরকার না এগুলো বাদ দে, এগুলো নিয়ে আমি আর ইন্টারেস্টেড না, বন্ধ কর। তো তখন মিলন তাদেরকে বলে তাহলে আরেকটা কাজ করি, এইটা যদি মানে পছন্দ হওয়া না হয় তাহলে আর কিছু বলার নাই। তো পরশ বলে কি, আমি ডিরেক্টলি এখন প্ল্যান চেট করব, প্ল্যান চেট করে তোদেরকে জানাবো যে আমরা যে ট্যারোট রিডিং এ যেটা পাইছি এটা সত্যি হবে কিনা। এইটাতে একটু মানে ওই দুই বন্ধু নড়ে চড়ে বসে। পরাগ বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমনে কি বলে, আমার কাছে ইউজি বোর্ড আছে, আমি ইউজি বোর্ড তাহলে আনি আয়। তো দুজনে কথা বলে তিনজনে একসাথে যে তো এই মিলন সাহেবের যে ই ছিল লাগেজ ছিল সেটার মধ্যে তারা ইউজি বোর্ড ছিল সেটা সে নিয়ে আসে। ওইজি বোর্ড আসলে ড্রামার উচ্ছানোর জন্য হচ্ছে, এটাকে আমাদের দেশে অনেকে ওইজা বোর্ড বলে। তো এটা নিয়ে তারা টেবিলের মধ্যে সাজায়, তো সাজায় বসে তিনজন এবং তাদের মতো রিচুয়াল শুরু করে। রাত কিন্তু গভীর হয়ে গেছে আর ওই বাসাটা মানে আসলে এই আওয়ালের যে দাদা বাড়ি সেটা নাকি অনেক পুরনো ছিল এবং আওয়ালের দাদাও এটা আরেকজন মানুষের থেকে কিনছিল এবং ওই বাড়িতে নাকি এরকম টুকিটাকি জিনিসপত্র মানুষ মানে ফিল করত। অনেকে তাদের ওই বাড়ির যে পিছনের দিকে একটা বাথরুম ছিল গাছতলায়, তো অনেকেই নাকি রাতের বেলা দেখতো যে শাড়ি পরে কেউ ওই বাথরুমে যে ঢুকে, কিন্তু তাদের বাড়ির কেউ না, তারা অনেক চেষ্টা করছে দেখার যে ইত্যাদি ইত্যাদি, কেউ মানে কোনো হোস মানে এটার কোনো মানে ই পায় নাই, খোঁজ পায় নাই যে এখানে আসলে কে এই কাজটা করে বা কে যায় ওইখানে। তারা মনে করছিল বাইরের কেউ যায়, বাট পরবর্তী তারা দেখছে বাইরের কেউ না, গেট তালা মারাই থাকে, কেউ একজন শাড়ি পরা মহিলা যে ওই বাথরুমে ঢুকে। তো এটা মানুষ দেখছে। যাই হোক, এই গল্পগুলো কিন্তু আসলে এই আওয়ালের কাকা মিলন চাচা বলছে তার বন্ধুদেরকে। তো বলছে আওয়াজি বোর্ড যখন নিব যে আমরা যা যা শুনছি এগুলা সেই স্পিরিট দিয়ে আমরা ক্রস চেক করব। তো পরশ একটু অস্বস্তি ফিল করতেছিল তার বন্ধুদের মধ্যে, সে তাদের মধ্যে একটু বয়স একটু বেশি, সে বারবার বলতেছিল যে আরে এইগুলা বেটা আজ এটা ভয় পাস, তুই ভয় পাস বেটা। তো পরশ বলে না না আচ্ছা কর। যাই হোক, রাত তখন গভীর, একেবারে মানে পুরান ঢাকার মধ্যে গভীর বুঝতে পারছেন, এবং তাদের বাসাটা যেখানে ছিল বলতে বুঝতে পারতেছেন যারা পুরান ঢাকা চিনেন যে এইটা কিন্তু একদম রাস্তার পাশে না বাসা, একটু এই সাইডে, এবং গলির মধ্যে দূরে কুকুর ডাকতেছে। এরকম একটা সময় মিলন সাহেব তার সেই ওইজি বোর্ড বিছায় শুরু করলেন সেখানে তাদেরই, এবং জায়গাটা এরকম ছিল যে ঠিক পরশ যেখানে বসছে সেইখানে তার পিছনে মিলন সাহেবের দাদির একটা ছবি ছিল, সাদা কালো বেশ পুরনো ছবি, সেটা বাধাই করা একটা কাঠের ফ্রেমে লাগানো ওই পেছনে রাখা পরশের পেছনে। তো যাই হোক, তারা শুরু করলো তাদের মতো প্ল্যানচেট, এবং মিলন সাহেব কিছু এই জিনিসপত্র প্রসিজার শিখে আসছিল ইংল্যান্ড থেকে এবং কিছু এই তন্ত্র মন্ত্র এই বিষয়ে সে শিখে আসছিল, সে তার মতো ওখানে শুরু করে সেগুলো করা, এবং বেশ খানিকক্ষণ হয়ে যায়, একেবারে বদ্ধ সময়, সময় আর নড়তেছে না, কিছুই হয় না। মানে তার যে ওখান থেকে গুটি সরে যাওয়ার কথা সে প্রশ্ন করে, সেই প্রশ্নের কোনো উত্তর আসতেছে না। তো তারপর সে নাকি তার বন্ধুদেরকে বলে যে এই মোমগুলো নিভাই দিই, মোমগুলো নিভাই দিই তারপর কাজ করবে। তো তার বন্ধুরা বলে তো মোম নিভাই দিলে গুটি দেখবি কেমনে, কাকে দেই না। তো বলে সে মোমবাতিগুলো নিভাই দেয়, মোমবাতিগুলো যখন নিভাই দেয় তখন কিছুক্ষণ বসে থাকে চুপচাপ, বসে থাকার পরে হালকাভাবে ভিজিবল হয় তাদের বারান্দার আলোতে, বারান্দায় বাতি জ্বলতেছিল সেটাতে হালকাভাবে ভিজিবল হয় টেবিলটা, টেবিলটা কিছুটা দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা। তো তখন তিনি ওখানে বলেন যে এইখানে সবচাইতে পুরাতন স্পিরিট যে আছে সে যদি থাকো আমার সাথে সাড়া দাও। এটা বলার পরে নাকি তার সেই যে গুটিটা ছিল সেই গুটিটা ফট করে নড়া শুরু করে এখানে, মানে গুটি নড়তেছে এবং তারা তিনজনে গুটির উপর হাত দেওয়া ছিল। তো গুটি হাত দিয়ে নিয়ে ওখানে ওই ইয়েস নো এরকম ই ছিল সেখানে দিকে যে ইয়েস এর উপরে চলে যায়। তো তার দুই বন্ধু নাকি বেশ মানে থতমত খেয়ে গেছে। তারা নাকি মিলনকে অন্ধকারের মধ্যে বলে তুই শয়তানি করে করছিস। মিলন নাকি বলে না না আমি কিচ্ছু করি নাই, সত্যি কথা আমি করিনি। এই সময় নাকি হঠাৎ করে ত্রিম করে তাদের ওই জানলার মধ্যে মনে বাড়ি মারল, রুমের যে জানালাটা ত্রাম করে একটা বাড়ি দেখে। তো ভয় পেয়ে গেছে ওই দুজন, ভয় পেয়েছে মিলন ভয় পায়নি। মিলন বলতেছে এখানে স্পিরিট আসছে দেখ। যখন এইটা বলে তখন নাকি সাথে সাথে এই পাশ থেকে পরাগ বলতেছে যে পরশ তোর পিছের ছবির দিকে আমি তাকাইছি, মিলনের দাদি তোর দিকে তাকাইছে। তো এইটাতে নাকি বেশ ভয় পেয়ে যায় পরশ। পরে বলে কি কি কষ্ট, মিলন বলে বলে যা রে বেড়া ফাইদলামি করিস না, এরকম কিছু হয় না, এটা পরাগ বানায় বলতেছে। এই কথা যখন বলছে তখন নাকি পরশ ফিল করছে যে পরশকে কেউ পেছন দিয়ে একটা মহিলার মতো হাত, বয়স্ক মহিলার মতো হাত জড়ায় ধরছে। তো পরশ চিৎকার করে ওঠে, এবং পরশ চিৎকার করে মিলনকে একটা ঘুষি লাগায় দেয়, মানে ধাম করে ঘুষি লাগায় দেয়। মিলন চিৎ হয়ে পড়ে যায় আর ওইখান থেকে নাকি হাসির শব্দ শুনে তারা যে মনে হয় যে একটা বয়স্ক মহিলা হাসতেছে, মানে খ্যাক 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 করে হাসতেছে, খ্যাক খ্যাক করে হাসতেছে। তো ভয়ের চোটে চিৎকার করে উঠে ওই পাশ থেকে পরাগ চিৎকার করে উঠে, আর মিলন তো ব্যথা পেয়েছে, সে উঠে বসে উঠে বলে কি রে তুই মারলি কেন, এগুলো বলতে বলতে সে ওখান থেকে বাতি জ্বালায়। বাতি জ্বালায় দেখে যে ওখানে চোখ উপর দিকে উঠে পড়ে আছে পরশ, তার চোখের মনিদির উপর দিকে উঠে গেছে এরকম কি করে, এবং তারই নেই মানে কোনো কথা বলতেছে না, হাত পা সোজা। তো খুবই ভয় পেয়ে যায় তারা সাথে সাথে পরশকে দুই বন্ধু মিলে এক্সামাইন করে দেখে যে কোনো উপায় নেই, মানে সে শ্বাস চলতেছে কিন্তু এই অবস্থা। তো তাড়াতাড়ি বাতি টাতি জ্বালায় তারা, লাইট টাইট জ্বালায় তারা, বলে হাসপাতালে নিতে হবে আর কোনো উপায় নেই। তো তারা টেনে নিয়ে নিচে নামায় তাকে কোনো মতে দুই বন্ধু মিলে, এবং বাসার মানুষজন উঠে যায় অনেকে, হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নেওয়ার পর ডাক্তার নাকি মানে তখন তার ট্রেস করতে পারে না, ওই সময় এত আধুনিক মেশিনারি ছিল না, ওই সময় দেখে যায় তার ইসিজি টিসিজি নর্মাল চলতেছে, বাট সে কোনো মাইনর স্ট্রোক করছে কিনা এটা ডাক্তার বলতে পারতেছে না, বিকজ তাদের কাছে তখন এই মেশিন নাই, তাকে ওইটা করতে গেলে সিটি স্ক্যান করা লাগবে। যাই হোক ডাক্তার তাকে রিল্যাক্সিং মেডিসিন দিয়ে শোয়ে রাখে। আর তখন পরাগ বলে মিলনকে যে দেখ হুজুরকে নিয়ে আয়, আমরা তো উল্টা সিধা করতেছিলাম এখানে, এনে কি ব্যাপার দেখি বলে ঝাড়াই এই সেই। তো যাই হোক তারা বলে, পরাগ বলে যায় আমি বসি, মিলন তুই নিয়ে আয়। তো মিলন গিয়ে তখন তাদের ওখান থেকে একজন হুজুরকে রাতের বেলায় সে ওরকম সেই গভীর রাতে ফজরের আগে, এই বেচারা ভদ্রলোক তিনি হুজুর তখন যাবেন একটু পরেই ফজর হবে মসজিদে যাবেন, তো তাকে অনেক রিকোয়েস্ট করে উনুনে বিনয় করে নিয়ে আসেন। তো হুজুর আসে হাসপাতালে এসে দেখে, দেখে যে দোয়া পড়ে ফু দেয়, তাকে দোয়া পড়ে ফু দেয় এবং তিনি বলে যে আমি বেটের পাশেই তাকে কিছুক্ষণ ঝাড়ি। তো হুজুর যখন তাকে ঝাড়া শুরু করে কিছুক্ষণ পরেই পরশের মানে হুশ ফিরে সে তাকায়, ঘুম ভাঙে তাকায়, তাকায় বলে যে কি হয়েছে জিজ্ঞেস করে, সে হুজুর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে যে হুজুর আমরা তো বন্ধুরা ওইখানে বসে উল্টাপাল্টা করতেছিলাম, মানে মানে ওই ভূত হাজির করে আত্মা হাজির করতেছিলাম। তো তখন হঠাৎ করে এরকম মনে হলো যে আমার এরকম করে ওই আমার পিছন পাশ থেকে পরাগ বলছে যে ওই পাশ থেকে ওই পিছনে ঈশের দাদি ছবি নাকি আমার দিকে তাকাইছিল, এবং তারপরে আমি ফিল করছি আমার এরকম কে যেন হাত দিলাম চাপটায় ধরছে অন্ধকারে, এবং একদম বুড়া মানুষের হাত আমি হাত দিয়ে দেখছি। তো তো হুজুর তখন বলে যে এগুলো জিনের খেলা, আপনারা কেন এগুলো ঘুরতে গেছেন, এটা তো ঠিক না, খুব খারাপ কাজ করছেন। পরাগ বলে যে হ্যাঁ আমি স্পষ্ট দেখছি ওই ছবি, ছবির মধ্যে একটা আলো পড়েছিল, ওই ছবি ওর দিকে তাকাইছিল, মানে রাগের রায়কে তাকায় আছে, ও মুখটাও মানে হা হয়ে গেছে অনেকটা ছবির, এই ছবি তো পরিবর্তন হয় না, পরাগ বলছে। তো যাই হোক হুজুর বলে এগুলো জিনের খেলা, যাই হোক ওনারা দোয়া দরুদ করে দেশি আমি ই করতেছে আর মেডিকেলে দেখেন যে তার কোনো ক্ষতি হয়েছে কিনা, তারপর ছাড়াই নিয়ে যান অসুবিধা নেই। তো হুজুর বলে যে আমার যাইতে হবে, তো হুজুর দোয়া দরুদ করে দিয়ে ওখান থেকে চলে যায়। যাই হোক তারা বলে যে তারা পরশকে বলে যে তুই থাক হাসপাতালে থাক, কালকে দিনে তোরে ছোটায় নিয়ে যাবো তুই রেস্ট নে। তো পরশ আর থাকতে চায় না, সে বলে যে আমি চলে যাবো, সেই যাই হোক তাকে ওখান থেকে তারা হাসপাতাল থেকে নিয়ে আসে, তাকে বাসায় পৌঁছায় দিয়ে দুই বন্ধু দুই বাসায় চলে যায় আর কি। তো মিলন তার বাসায় ফিরে আসে, বাসায় ফিরে আসার পরে তার মিলনের যে বড় ভাই মানে আউয়ালের বড় চাচা, সে খুব মানে চিল্লাচিল্লি করে ছেলের সাথে মানে ভাইয়ের সাথে যে কি ব্যাপার এগুলো কি করোস বাসার মধ্যে এগুলো কি সেই সেই। তো সে মোটামুটি এড়ায় যায় তার ঘরে যায়, ঘরে যায় বলে ঘুমায় পড়ি, তখন অলরেডি দিনের বেলা হয়ে গেছে। তো সে যে ঘুম দিয়ে দেয় দরজা জানলা লাগায় ঘুমায়। তো যখন নাকি মিলন ঘুমাইতেছিল তো সে কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না, বাট এইটা এমন একটা সময় হবে মানে সে ঘুমাইছিল আর কি, মানে সে যখন নাকি হঠাৎ করে তাকাইছে তার কাছে মনে হলো যে কিছু একটা মানে তার বিছানা নাড়া দিচ্ছে। তো প্রথম সে বুঝতে পারেনি, সে মনে করছে হয়তো তার ভাইসা টাইসা কেউ এসে নাড়াটাড়া দিচ্ছে। তো তখন সে চোখ মেলে তার মানে বুঝতে পারে যে সে তো রুমে ঘুমাইছিল সকালবেলা, তার মনে পড়ে সব দেখতেছে যে রুমের আলো কমে গেছে তখন, কারণ বিকাল হয়ে গেছে মানে বিকাল এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়টা, আলো কমে গেছে ঘরের মধ্যে কেমন যেন একটা অন্ধকার, এবং বিছানাটা নাড়া দিচ্ছে কে সে বুঝে ওঠার আগেই সে দেখে যে তার দাদি স্পষ্ট সে দেখছে মিলন, যে তার দাদি মনে হলো দুই হাঁটু দিয়ে বিছানায় উঠে বসছে, উঠে এসে মিলনের গলা চেপে দিছে। মিলন সাহেব নিঃশ্বাস নিতে পারতেছে, তাকায় দেখতেছে তার দাদির চোখ দুইটা মনে হচ্ছে বের হয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা মানে সেই মানে ছবিতে যেরকম যে একটা স্নিগ্ধ চেহারা সেরকম ভয়ঙ্কর চেহারা, তার গলা চেপে ধরছে এবং সে পুরো দাদির চেহারার ভাজগুলা দেখতে পাচ্ছে, চোখটা দেখতে পাচ্ছে এবং চোখটা মনে হচ্ছে গোল মাঝখানে, শুধু মণিটা এরকম কালচে বড় বড় হয়ে গেছে চোখগুলা, চোখ ভয়ঙ্কর এবং সে সব দেখতে পাচ্ছে, তার সে কথা বলতে পারছে না এবং গা করতেছে, সে দোয়া পড়ার চেষ্টা করতেছে, সে দোয়া তার গলা দিয়ে বেরিয়েছে না, এরকম একটা অবস্থা। তো মিলন অনেকক্ষণ গো গো করতেছে এবং মানে মানুষ সে বলে যে বোবায় ধরছে, তো মিলন সাহেব নাকি পুরাপুরি মানে পুরাই সে মানে তার সেন্সের মধ্যে ছিলেন, পুরাপুরি তিনি রুমের এনভায়রনমেন্ট দেখতেছেন এবং তার দাদিকে তিনি স্পষ্ট দেখতেছেন। তো এক পর্যায়ে তিনি না পারতে মন থেকে দোয়া পড়া শুরু করেন, গলা দিয়ে যখন শব্দ বেরিতেছে না, তো তিনি তখন মন থেকে দোয়া পড়তে পড়তে তিনি সুরা পড়ছেন, সুরা পড়ার পরই তার মনে হলো তার দাদি ছিটকায় তার বিছানার থেকে নেমে গেল এবং হামাগুড়ি দিয়ে বিছানার তলে ঢুকে গেল, এরকম লাগলো মানে তিনি এই যেটা বুঝলেন আর কি, যতটুকু দেখছেন যে ছিটকায় পড়ে এরকম হামাগুড়ি দিয়ে বিছানার তলে চলে গেল। তো তিনি তখন জোরে জোরে কথা বলতে পারতেছেন এবং তিনি জোরে জোরে দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে তিনি উঠে যায় হাঁপাইতে হাঁপাই দরজা খুলে দিচ্ছেন, দিয়ে সবাইকে ডাকা শুরু করছেন। তো এই সময় বাসার মানুষজন আসছে, কি হয়েছে? তো তিনি বলতেছেন যে আমি এরকম এরকম মন হইলে যে আমার এরকম ধরছে এসে। তো তখন মিলন সাহেবের বড় ভাই তার দিকে তাকায় খুবই রাগ উঠছে তার। তো তখন মাগরিবের সময় হয়ে গেছে প্রায়, এই সময় আদান দিছে মাগরিবের। তো মাগরিবের পরে তিনি মিলনকে বললেন যে তুই কোথাও যাবি না, তুই এখানে থাক, তোর সাথে আমার কথা আছে। বসা রেখে তিনি গেলেন নামাজ পড়তে, নামাজ পড়ে তিনি যখন আসছেন মসজিদ থেকে, মসজিদের বড় হুজুরকে তিনি সাথে করে নিয়ে আসছেন। মসজিদের বড় হুজুর এসে বা তার মিলনের রুমে ঢুকল এবং মিলন সাহেবকে বসাইল, বসায় তখন বলল যে কি করছিল রুমের ভিতরে, এই রুমের মধ্যে তো এমনি খারাপ একটা চলে আসছে, মানে পুরা জিনিসটা বোঝা যাচ্ছে এখন অশুভ একটা প্রভাব আছে। তো তখন মিলন সাহেব বলল যে হুজুর আমি এরকম ইংল্যান্ড থেকে কিছু জিনিস শিখছিলাম, এগুলা এখানে চেষ্টা করছিলাম বন্ধুদের সাথে। তো তখন হুজুর বলে খুব খারাপ করছো, খুব খারাপ করছো, তুমি একটা খারাপ জিনিস এখানে ই করছো, আজে বাজে কুফরি কালাম তুমি শিখে আসছো এখান থেকে, কি কি করছো? তো তিনি তখন ওই জিনিসগুলা যা যা করছে যা যা পড়ছিল সেগুলো সে হুজুরকে বলে, হুজুর প্রত্যেকটা জিনিস ভাঙায় ভাঙায় দেয়, এটার মানে হলো এই কুফরির এই জায়গা, কুফরির এই জায়গা ভাঙায় ভাঙায় দেয়, বলে এই কুফুর করে এখানে খারাপ জিনিস আনা হয়েছে, এটা কোন খারাপ অতি খারাপ জিন। তারপর নাকি হুজুর ওখানে থেকে হুজুর মিলন সাহেবকে আর কি ওখানে ই করে মানে লুকাইয়া করে, দরজা দরজা আটকায় যে বাচ্চারা কেউ সামনে ছিল না। তো পরবর্তী যেটা শুনছে আর কি, এটা আওয়াল নিজের চোখে দেখেনি বাট সে শুনছে, মিলন সাহেবের উপরে নাকি সেই ই আসছিল, সেই জিন আসছিল, এসে নাকি বলছে যে আমি এখানে থাকতাম অনেক বছর ধরে, এখানে আসি আমি, এই রাত্রেবেলা এইসব ডাকাডাকি করছে তখন আমি আসছি, আইসাথে একটা শেষ করে দিতাম, শেষ তো করতে পারি নাই, যেটা জাপটায় ধরছিলাম ওইটার বাপ মা নামাজ কালাম পড়ে সবসময় সারাদিন দোয়া করে পোলার লেখেলে করতে পারি নেই, এইটা আমি শেষ করে দিব ওই মিলনটা, কারণ মিলন একদমই প্র্যাকটিসিং না আর ওই এখানে কুফরি কালাম নিয়ে আইসা। তো তখন নাকি হুজুর অনেক তার মতো উনি বিভিন্ন প্রসিজার করেন এবং তাকে ছাড়ায় ওখান থেকে, তিনি ছাড়াই দেন, তিনি বলেন যে এই বাসায় বাসবা না, বাসার থেকে ছাড়াই দেন এবং বলে যে তোমাকে ডাকা হয়েছে এটা ভুল হয়েছে আমি মানি, কিন্তু তুমি যদি এখানে অত্যাচার করো তাহলে তোমাকে কিন্তু আমি এখানে কয়েদ করে ফেলবো, তোমার আমি কোনো কিছুর মধ্যে কয়েদ করে ফেলবো। এই বলে সে সেই জিনকে ছাড়ান হুজুর জানানোর পরে, এবং মিলনকে তিনি ঝেড়ে দেন এবং বলেন যে তুমি তবা করো এখন বসে। তখন মিলনকে বলে একটা মন থেকে তবা করবা, জাস্ট আমার সাথে বলার জন্য না। মিলন তখন মন থেকে তবা করে, তিনি বলেন যে না আমি যা করছি ভুল করছি, কুফর করছি, আমি কুফরি আর করব না। তো তিনি তবা করেন, তবা করার পরে হুজুর বলেন যে এইবার মন থেকে তবা করার পরে এইসব যে আজেবাজে জিনিস আছে সব ফেলে দিবা তুমি, তোমার কাছে উল্টাপাল্টা জিনিস এই যে যেগুলো তুমি নিয়ে আসছো জিনিসপত্র। তো তিনি বলেন যে হ্যাঁ, আর এগুলো কখনো করবো না কোনোদিন। তো তিনি বলেন যে না। তো তিনি হুজুরের কাছে কথা দেন এবং মন থেকে তবা করেন, তারপর নাকি তিনি তার ওই যে কাট কি ছিল ওগুলো সব তিনি পড়ায় ফেলেন, তিনি আর কখনো ইউজ করেন নাই। তো সেই মিলন কাকা, আউয়ালের মিলন কাকা আবার চলে গেছিলেন তিনি বিদেশে, এবং তারপর নাকি তিনি যখন পরে ব্যাক করে আসেন তিনি একেবারেই চরম প্র্যাকটিসিং একজন ম্যান। তিনি ওখানে একজন মানে ইসলামিক সেন্টারে একজন হুজুরের সাথে ভালো সময় কাটাইছেন এবং সেখান থেকে অনেক ভালো কিছু শিখছেন, এবং পরবর্তী জীবনে তিনি এখনও খুব ভালো একজন পায়াস ম্যান। তো এই ছিল আউয়ালের শেয়ার করা তার মিলন কাকার ঘটনা, বেশ ইন্টারেস্টিং। এবং আমি কিন্তু অনেকের ঘটনা এরকম শুনেছি টুকিটাকি, মানে ওইটা মানে পূর্ণাঙ্গ ঘটনা অনেকের হবে না, অনেকেই আসতে এরকম বিভিন্ন রকমের এই ধরনের প্র্যাকটিস করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যায় পড়ছেন, এবং অনেকে এমন আছে যে এই সমস্যাটা তারা ক্যারি অন করে নিতেছেন কারণ তারা রেকটিফাইড হওয়ার সুযোগ পান নাই বা তাদেরকে ওইভাবে গাইড করেন নাই কেউ। এরকম আমি বিদেশে মানুষ দেখছি যে এই ধরনের প্র্যাকটিস করতে করতে সে আমাকে বলছিল যে সে এগুলো এখন আর ছাড়তেই পারে না কারণ তার কন্টিনিউয়াসলি এই ধরনের সমস্যা হয়, এবং সে যদি এগুলোর থেকে বের হয়ে আসে তার নাকি আরো বড় ক্ষতি হবে, মানে সে বলছিল অ্যাকর্ডিং টু হিম। বাট আমি যতটুকু জানি যে সে যদি আসলে সেই মানুষটা অবশ্য বিদেশি এবং সে আসলে অন্য ধর্মে চর্চার করে, যেভাবে হোক আমার আমি যতটুকু জানি সে যদি মানে ক্ষমা চায়, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং যদি সে এটা ছেড়ে দেয় তার সমস্যা চলে যাবে, আমি যতটুকু জানি এটাই হওয়ার কথা। এবং সে যদি প্র্যাকটিসিং হয়ে যায়, রিলিজিয়াসলি প্র্যাকটিসিং মানুষ হয়ে যায়, তো এটাই হচ্ছে কথা, তাকে ট্রু প্র্যাকটিস করতে হবে, সত্যিকারের প্র্যাকটিস ঠিক মতো করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, তাহলে তার এই জিনিসটা থেকে সে হয়তো মুক্তি পেলেও পেতে পারে, বাকিটা আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, মিলনের এই ঘটনাটা আমি শেয়ার করলাম, শিক্ষণীয় ব্যাপার আছে এখানে। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমি কিন্তু আপনাদের জন্য এই ঘটনাগুলো স্পেশালি বাছাই করে আজকের এপিসোডের জন্য নিয়ে আসছি, কারণ আপনাদের কালকে আমি এপিসোড দিতে পারি নাই, আজকের জন্য যেহেতু আনছি আমি স্পেশালি বাছাই করে, আমার কাছে আমি কিন্তু অনেকগুলো ঘটনা পড়া লাগছে আমার এটার জন্য, এবং একাধিক ঘটনা পড়তে বলে যেটা মনে হয়েছে যে এটা বেশ ভালো সেটাই নিয়ে আসছি আপনাদের জন্য আজকে। তো এর জন্য আমি বলছি যে আজকে 299তম এপিসোড ছিল, এরপর একটা 300তম এপিসোড চেষ্টা করবো সেই সময় ভালো কিছু বাছাই করে নিয়ে আসতে। এবং অনেকে আমাকে লিখছেন যে 300তম এপিসোডের জন্য ভাইয়া ভালো ঘটনা আমি সিলেক্ট করছি, আজকেও গতকালকেও একজন লিখল ভালো ঘটনা কালেক্ট করছি সেটা পাঠিয়ে দিব। তো অবশ্যই আপনাদের ভালো ঘটনাই কিন্তু আপনারা ভালোভাবে শুনবেন সেটাই আমি চাই। তো আজকের মতো যেহেতু সময় শেষ হয়ে গেছে আজকে আমি চলে যাব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পারে। আল্লাহ হাফেজ, টাটা।